892.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 200তম পর্বে। খুব হ্যাপিলি বলবো আপনাদেরকে, খুব সুখের সাথে, অন্তত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আজকে হ্যালো 8920 জীবনের গল্প নিয়ে 200তম পর্বে পা দিল। এবং 200তম পর্ব যারা শুনছেন তারা অত্যন্ত লাকি, আর এটা আমাদের জন্য অনেক বড় একটা সফলতা আমরা বলতে পারি যে 200তম পর্ব আজ পর্যন্ত হ্যালো 8920 ইতিহাসে একটি পর্বেও রিপিট করা হয়নি, অর্থাৎ পুনঃপ্রচার করা হয়নি। 200তম পর্ব আপনাদের সামনে নিয়ে এসেছি একেবারে আনকোড়া ভাবে। সেলিব্রেশনের একটা জায়গা থাকে, কিন্তু হ্যালো 8920 নিয়ে আমরা সবসময় যে কথাটা বলতাম যে ইটস নট অ্যান এন্টারটেইন শো, এটা আসলে বিনোদনের অনুষ্ঠান না। সেই অর্থে এই অনুষ্ঠানটি জীবনের কথা বলে, জীবনে যা ঘটে যায় সেটাকে বিনোদন হিসেবে নেওয়াটা উচিত হবে কিনা, সেই অর্থে এটি একটি বিনোদনের অনুষ্ঠান নয়। এবং এই অনুষ্ঠানটি অনেকের জীবনের চিন্তার মোড়কে ঘুরিয়ে দিয়েছে, এই অনুষ্ঠানের সফলতা কি সেগুলো নিয়ে কথা বলে আমরা 200তম পর্বকে ভারী করতে চাই না, বরং আমরা এই অনুষ্ঠানের মধ্যে থেকেই অনুষ্ঠানটাকে উদযাপন করার চেষ্টা করেছি আজকে একটু ভিন্নভাবে। দুজন বন্ধুকে নিয়ে আজকের এই 200তম পর্ব সাজানো হয়েছে। আজকে খুব স্বল্প সময়ের জন্য প্রথম ঘন্টার একটা বিশেষ পার্টি, প্রথম দিকে ইনফ্যাক্ট এখনই আমাদের সামনে হাজির হবে একজন বন্ধু, এবং তারপর আমরা জীবনের গল্পের মূল গল্পে চলে যাব। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 200তম পর্বেও। এবং প্রথমেই আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো কে রয়েছে আজকে আমার সঙ্গে। এবং আজকের এই হ্যালো 8920 তে একটি বিশেষ আহ্বান আমি সবাইকে জানাতে চাই, সেটা হচ্ছে যে যেই দুটো পর্ব, মানে দুটো পর্ব ঠিক বলবো না, দুজন বন্ধুকে আমি এখানে হাজির করেছি, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যে আজকের অনুষ্ঠানটি আপনারা শেষ পর্যন্ত না শুনে কেউ ঘুমোতে যাবেন না। সবার প্রতি আমি বিশেষ একটা অনুরোধ করছি, কি কারণে করছি, 200তম পর্বের কি বিশেষ আকর্ষণ আপনাদের কাছে আছে সেটা নিঃসন্দেহে আপনারা শুনলেই বুঝতে পারবেন। এবং একই সাথে আমি অবশ্যই আহ্বান জানাবো যারা ফেসবুকে আজকে জয়েন করবেন না তারা আজকের এই অনুষ্ঠানের স্বাদ আসলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা এই অনুষ্ঠানটি শোনাকালীন সময় যারা ফেসবুকে আমার ফ্যান পেজটিতে কিংবা বিবিসি রেডিওর ফ্যান পেজটিতে জয়েন করেননি তারা প্লিজ জয়েন করে যাবেন। চলুন, প্রথম যিনি গেস্ট রয়েছেন আমার সঙ্গে খুব অল্প সময়ের জন্য তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। হ্যাঁ, আপনার নাম?
আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান সোহান।
হাবিবুর রহমান সোহান, সোহান মানে সবাই ফ্রেন্ডস সার্কেল প্লাস ফ্যামিলি নেম, রাইট? ওকে, আপনার এজ বর্তমানে
28,
28 বছর। 28 বছরের সোহান আজকে আমাদের সাথে আছে। আপনার জন্ম জেলা?
ঢাকাতে।
ঠিক আছে, আমরা একটু ধারাবাহিকভাবে শুনি যেখান থেকে আপনার মনে আছে, যে সময়টা থেকে বা শোনা কথা। অনেকে হয় কি জন্মের অনেক আগে থেকে শুরু করে, সেই বিষয়গুলো তাদের আসলে মনে থাকার কথা না, হয়তো পরবর্তীতে তার কারো কাছ থেকে শুনেছে, আর্থের কাছ থেকে। সো আপনি যেখান থেকে শুরু করতে চান, মানে একদম ফ্রম দ্য বিগিনিং অফ ইয়ার লাইফ?
আমি শুরু করতেছি আমার শিশুশবের ছোটবেলা থেকে, যে ঘটনাগুলো আমার মনে নেই, যে বাবার কাছ থেকে শোনা ঘটনাগুলোই আমি জাস্ট ওইখান থেকে বলবো।
জি,
তো আমার মা ছিলেন খ্রিস্টান, হ্যাঁ, আর বাবা ছিলেন মুসলিম।
ওনাদের বিয়ে হয়েছিল কিভাবে?
ওনারা দুজন দুজনকে পছন্দ করি, মানে ফ্যামিলি এটা কেউ মেনে নেয়নি, তো এক পর্যায়ে ওনারা বাধ্য হলেন নিজেরাই বিয়ে করার জন্য।
আচ্ছা, কোথায় বাড়ি ছিল ওনাদের?
আমার আব্বুর বাড়ি ছিল আপনার ঢাকা উত্তরাতে 10 নম্বর সেক্টরের মাথায়।
ওনাদের মানে কি অরিজিনালি ওখানকার বাড়ি?
জি, ওইখানে হচ্ছে আমার দাদুর বাড়ি এখানেই, আর নানুর বাড়ি হচ্ছে গাজীপুরের নাগরিক একটা জায়গা নাম আছে।
আচ্ছা,
পুবাইল, ওইখানে।
ওকে,
তো আমার আব্বু মধ্যম জনি আবার টঙ্গী সরকারি কলেজেই পড়াশোনা করতেন।
আচ্ছা আচ্ছা,
তো ওইখান থেকে তাদের অ্যাফেয়ার হয়, হওয়ার পর তো আমার বাবা মুসলিম, মা খ্রিস্টান ছিলেন, কেউ এটা মাইনে নেয়নি, তো এক পর্যায়ে ওনারা মানে বাধ্য হন নিজেরাই বিয়ে করবে, ফ্যামিলিগত ব্যাপার এটা কেউ অ্যাকসেপ্ট করবে না। তো তারা বিয়ে করে, বিয়ে করা ঠিক দু এক মাস যাওয়ার পর নানুর বাড়ি থেকে নানুরা আসে খুঁজতে খুঁজতে নেওয়ার জন্যে। তো আগে তো এরকম একটা মামলা টামলা মানে কত না, পুলিশ আদালতের একটা ছিল না, তো এলাকার যে মেম্বার আর চেয়ারম্যান ছিল এদেরকে জানানোর পরে তো আব্বুরে ডাকাইলো, আম্মু এখানে ছিল, তো এক পর্যায়ে আমার আম্মু যেতে মানে বাধ্য হয়ই নেই আব্বুকে ছেড়ে। তারপর আম্মু চলে আসছে আব্বুর কাছে, তো আসার পর থেকে দাদু মানে আব্বুরে আর ওই ফ্যামিলিতে নেয় নেই, কিভাবে বললা চলে যে তার এটা যুবত্রী করে দিছে আর কি
আপনার বাবাকে।
জি,
তো আপনার মা কি মানে কনভার্ট হয়েছিলেন মুসলিমে নাকি খ্রিস্টানি ছিলেন?
খ্রিস্টানি ছিলেন।
আচ্ছা, আপনার বাবা সেটা মেনেও নিয়েছিলেন?
হ্যাঁ।
আচ্ছা,
বিয়ের পরে আব্বু আম্মু আর পড়াশোনা তেমন একটা করেও নাই, তো তারা সম্ভবত,
আপনার বাবা তখন কিসে পড়ছিলেন?
ইন্টারে
পড়ছিলেন।
মা? আম্মু সিনিয়র,
মানে কি ক্লাসমেট ছিলেন?
হ্যাঁ হ্যাঁ, ক্লাসমেট ছিলেন।
কোথায় পড়ছিলেন?
এটা হচ্ছে টঙ্গী সরকারি কলেজে।
কত সালে বিয়ে হয়েছিল মনে?
86, 86 শেষের দিকে।
86 শেষের দিকে আপনার বাবা পরবর্তীতে গল্পগুলো আপনাকে বলেছেন?
জি।
ওকে, বাবাকে ত্যাজ্য করে দিলে বাবা কোথায় থাকতো?
বাবা থাকতেন, একাই থাকতেন, আব্বু আর আম্মু দুজনে মিলে মাদারহোম স্পিকেটেড হাই স্কুল একটা স্কুল ছিলেন, ওইখানে দুজনে টিচিং করতেন।
আচ্ছা আচ্ছা।
থাকতো আবার আমার দু সম্পর্কে এক ফুপি হয়, আমার আব্বুর ফুপি হয় আর কি, আমার দাদি হয় সম্পর্কে, তো উনি ছিলেন ওনার ফ্যামিলিতে, তো ওনাকে নিয়ে আব্বু থাকতো আর আম্মুও থাকতো। তো সেই সুবাদে আমিও হই, আমি হওয়ার দুই মাস কি আড়াই মাস পরে বড়দিন আসে, তো এর মধ্যে নানু হেরা অনেকবারই আসছে, যোগাযোগ করছে, কিন্তু আম্মুকে কোনো পকারই আর নিতে পারেনি তৃতীয়বার। তো এখন ভাবলো যে সন্তান যেহেতু হয়েছে, তো আম্মু এক দেড় বছর প্রায় হয়ে যায় যে ওদের ওইখানে যায় না, নানুদের ওইখানে। তো লাস্ট আবার মানে আব্বু যেতেই দিল, আম্মু বলছে যে এতদিন তো হয়ে গেল, এখন তো বাচ্চা হয়ে গেছে, এখন তো আর এটা মানে নিতেই পারে, কারণ আমি একমাত্র মেয়ে। তো জানি না কি মনে করে গেল, আব্বু রাজি হইল। তো বড়দিনের আগের দিন গেছে, যাওয়ার ঠিক চার দিন পরে আমাকে আব্বুর কাছে নিয়ে আসে, তো আম্মু আর আসে নাই, ওনাদের বাড়ির লোক দিয়েই মানে আব্বুর কাছে আমাকে পাঠিয়ে দেয়।
আপনার বাবার কাছে আপনাকে পাঠিয়ে দেয়?
জি।
আপনার মাকে রেখে দেয়?
জি।
আপনার নানারানীরা?
জি।
আচ্ছা।
তো বিকেলের সন্ধ্যার আগে আব্বু আবার যায় নানু বাড়িতে আম্মুকে আনার জন্য, কিন্তু আম্মুর দেখা পায় না। তো এক পর্যায়ে ওনারা খুব অত্যাচার করে আব্বুর উপরে, মানে শারীরিক নির্যাতন করে, যেটা মারধর করে। তো আব্বু চলে আসে, আসার পর সেই যে আসা, আর তারপর থেকে আর আব্বু মানে আম্মুর সঙ্গে আব্বুর আর কোনো যোগাযোগ নাই। আমি আমার মায়ের চেহারাটা মানে কেমন ছিল সেটা আমি জানি না, বাট শুনি যে সেম আমার মতোই আর কি।
ওকে।
তো তারপর থেকে আমার আব্বুই ছিল সব। মায়ের যে কি অভাবটা আসলে ওই সময় বুঝতে পারি নাই।
সাধারণত একটা ছেলে বা একটা মেয়ে শৈশবে বড় হলে তার ছোটবেলার যে মেমোরি গুলো থাকে, বাবা মায়ের কোলে কিভাবে বড় হচ্ছে, আপনি কিছু ডিফারেন্ট মেমোরি থেকে শুরু করলেন, কারণ ছোটবেলার যে ঘটনাগুলো আপনি বাবার কাছ থেকে শুনলেন একেবারে আর্লি স্টেজে, সেগুলো আপনার মনে থাকার কথা না। ইভেন আপনি বলছিলেন যে আপনার মায়ের চেহারাও আপনার তখন মনে নেই। কত মাস বয়সে বা কত দিন বয়সে আপনাকে যেন আপনার মা,
আড়াই থেকে তিন মান্থ হবে,
আড়াই থেকে তিন মাস বয়সে আপনার মা কাছ থেকে আপনি ডিটাচ?
জি।
এবং তারপরে আপনার যে আর্লি স্টেজ মেমোরি গুলো আছে, আপনি তো একটা লম্বা সময় বাবার সঙ্গে একসাথে থেকেছেন, বাবা কি বাপ মা সবকিছু মনে করেছেন, কি দেখেছেন, আপনার বাবা কোথায় আপনাকে নিয়ে থাকতো সে সময়, একটা মেমোরি গুলো একটু বলেন তো আমাকে।
আমি আমার যে দাদুর কথাটা বললাম, আব্বুর যে ফুপি, আমি প্রথম প্রথম আমি ওনাকে মা বলে ডাকতাম। একটা পর্যায়ে আমার ভুল ভাঙলো, যখন আমার বয়স চার বছর কি সাড়ে চার বছর হবে, তো আব্বুই আমার না খাওয়া সবকিছু ইভেন টোটালি সারাদিন ওনার সঙ্গে আমার থাকা হতো।
আচ্ছা।
তো দেখা যেত যে উনি যখন স্কুলে টিচিং করতে যেতেন, তো আমার কোনো কাজ না থাকলে উনি আমাকে নিয়ে যেতেন, বাচ্চাদের সঙ্গে আমিও থাকতাম। তো এক পর্যায়ে দেখা যেত যে আমার আমি যখন স্কুলে থাকতাম, তখন আরো যে মানে ছেলে মেয়ে যারা আছে স্কুলে স্টুডেন্ট যারা আছে, তাদের গার্জিয়ান দেখলে আমার মনের মধ্যে মানে নিজের কাছে নিজে একটা প্রশ্ন করতাম সেই সময় থেকেই, যে এরা যদি মানে এদের আম্মু হয়, আব্বু হয়, তাহলে আমার আব্বু তো ঠিক আছে, কিন্তু আমার আম্মু এরকম কেন? জাস্ট একটা প্রশ্ন আমার নিজের কাছে আমি নিজে করি। তো মানুষজন মনে করেন মানে এরকম ভাবে কিছু কিছু কথা এক সময় বলতো, যে এরকম একটা ছেলে রেখে মাটা চলে গেল। তো ওই কথাগুলো আমি মানে মানে বুঝতাম না যে অ্যাকচুয়ালি কি, তখন আব্বুর কাছে আমি নিজে নিজে প্রশ্ন করতাম যে আব্বু আম্মু কোথায়, বা এরকম কোনো কিছু সর্বপ্রথম এরকম প্রশ্ন করা হলো নিজের কাছ থেকে। অনেক অনেক ধরনের কথা বলে সে কাছ থেকে শুরু হইলো, তখন আব্বু কিছু বলতো না, নির্বাহ করে তাকায় থাকতো।
বাবা তখন কি করতো, মানে পেশায় কি ছিল?
স্কুলে টিচিং
করতেন।
আর আব্বুর একটা প্রবলেম ছিল, উনি অনেক ড্রিঙ্কস করতেন, অনেক রাত পর্যন্ত দেখা যেত যে আমি আব্বুর সঙ্গে ঘুমাতাম, তো হঠাৎ করে যখন ঘুম ভাঙে দেখি যে আব্বু আমার বিছানায় নাই।
ওই ছোটবেলাতে এগুলো মনে আছে?
হ্যাঁ। তো মধ্যরাতে আব্বু আসতো, আইসা আসার পর থেকে দেখা যেত সে অনেকটাই আদর করতো, একা একা থাকতাম, কোনো সময় কথা বলতো, কোনো সময় বুকে জড়াইয়া ঘুমাইতো। মায়ের যে আসলে একটা মানে অভাব, এটা আমি মাঝে মাঝে খুব বেশি মিস করতাম, আবার ভাবতাম যে আমার আব্বুই সবকিছু। তো এইভাবে আমার দিনগুলো কাটে, সব চাওয়া পাওয়া ইভেন সবকিছু আমার বাবাই ছিল। তখন স্কুলে বাবার সাথে আসি যাই, ক্লাস ওয়ানে ভর্তি হই, পরবর্তীতে টুতে উঠি, যখন থ্রিতে উঠি, তখন নানা ধরনের প্রশ্ন আমার মধ্যে কাজ করে। আমি আব্বুকে মানে মায়ের কথা জিজ্ঞাসা করলে কোনো উত্তর খুঁজে পাই না, আর সে কিছু বলেও না। তো আমি যে আমার যে দাদু ছিল, যাকে সর্বপ্রথম থেকে আমি মা বলে ডাকি, তো উনি আমাকে এক সময় মানে মানুষ নানা ধরনের কথাবার্তা বলে, তো আমি ওনার কাছে জিজ্ঞাসা করি, আম্মুই বলি যে মা এরকম এরকম মানুষ এই ধরনের কথাবার্তা বলে, তো এগুলা আসলে কেন বা কি জন্যে? তখন উনি আমাকে মানে বলে যে জিনিস কথাগুলো, সেই থেকে খুব বেশি অভিমান হতো মায়ের প্রতি আর কি, যে মা আমাকে রেখে এরকম ভাবে চলে যায়, বুঝতে পারতাম না, খুব বেশি কষ্ট হতো। যাই হোক, মানুষের সঙ্গে যখন মানুষের সাথে থাকতাম, স্কুলে থাকতাম, ভালো লাগতো, যখন বাসায় আসতাম আব্বু যখন থাকতো না, তখন মায়ের কথা খুব বেশি মনে পড়তো, যে আসলে মা দেখতে কে কিরকম ছিল। আর মায়ের কথা যে বেশি বলতো তাকে আমি কেন যেন বেশি সময় দিতাম, আমার অনেক কিছু ভালো লাগতো। তো একদিন হঠাৎ করে আমি স্কুলে, তো এর মধ্যে আব্বু আবার খুব অসুস্থ, মানে ভীষণ অসুস্থ, মানে 4-5 দিন যাবত হাসপাতালে ভর্তি বাংলাদেশ মেডিকেলে। তখন তো এতটাই মানে অসুস্থ হয়ে গেছিল যে ওইখানে দেখার মতো কেউ থাকতো না। তো আমি স্কুলে কন্টিনিউ তেমন একটা যাওয়া পড়তো না, বাসায় টেনশন হইতো, ঠিক মতো খাওয়া দাওয়া হইতো না, যে বাবা কোথায়, বাবাকে অনেকদিন যাবত দেখি না। তো একদিন হঠাৎ করে আমার স্কুল ছুটি হবে 12টায়, তো 11:30টার পর কি 11টার পরে আমার যে স্যার ছিল ওনারা বলল যে শোনা না, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। তো যেতে হবে, হ্যাঁ আমি যাব, স্কুল তো ছুটি হয় নাই। তো নিয়ে গেল আমাকে, নিয়ে আর কি বাসায় নিচ্ছে না, তো মেডিকেলে নিল। নেওয়ার পরে দেখি যে আমার যে দাদা আছে, পরে যে দাদি আছে, তারপর আরো কিছু আত্মীয় স্বজন, এরা সবাই মানে মেডিকেলে ওইখানে। তো আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা কি আসলে। তো সামনে যখন যাই সবাই আমাকে ধরে খুব বেশি কান্নাকাটি করতেছে, আসলে ব্যাপারটা কি আমি বুঝতে পারিনি। তো ওই দিনে আসলে বাবার বাবার মুখটা আমি দেখছি, বাট তখন উনি মৃত হয়েছিল, মানে একটু বুঝতে পারিনি যে আমার বাবা আর নাই। তো বাবার সঙ্গে শেষ দেখা, শেষ কথা হয়েছিল 5-6 দিন আগে। পৃথিবীর বুকে আসলে কেন যেন একটা ভয় এত বেশি কাজ করতেছিল যে আসলে কি হয়েছে আমার নিজেটা নিজে বুঝতে পারতেছিলাম না। তো বাবা ঘুমায় আছে, অনেক ডাকাডাকি করি, অনেকে কান্নাকাটি করতেছি, কিন্তু বাবা কিছুতেই আমার কথা মানে শুনছে না, তাকায়ও না। তো অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। তো বাসায় নিয়ে আসলো, তারপর আসলে খুব বেশি একা একা হয়ে গেছিলাম, এত কষ্ট বুকের মধ্যে জমা হয়েছিল যে আসলে বাবার সেই কষ্টটা আমি আজ ভুলতে পারি না।
কোন ক্লাসে থাকা অবস্থায় বাবা মারা যায়?
ক্লাস 3-তে।
ক্লাস 3 থাকা অবস্থায়?
হ্যাঁ। তো বাসায় নিয়ে আসার পরে তাকে জানাজা দেওয়ার পরে যখন কবরস্থানে নিয়ে যখন মাটি দিবে, ঠিক সেই মুহূর্তে বাবাকে অনেক ডাকি, কিন্তু আমার বাবা কিছুতেই কথা শুনে না। তো যাই হোক, বাবাকে দাফন টাফন করার পরে বাসায় আসি, কেন যেন কোথায় যেন একটা নিঃসঙ্গতা খুঁজে পাই। বাবা নাই, কিছুই ভালো লাগে না, কিছু খেতে ইচ্ছে করে না, কারো কাছে মানে যেতে ইচ্ছে করে না, কোনো কথা বলতে ইচ্ছে করে না। তো খুব বেশি একাকাই হয়ে গেছিলাম। আর তারপর থেকে প্রায় সময়ই বাবার কবরের পাশে কিভাবে যে নিজে চলে যেতাম, মানে বুঝতে পারতাম না, কেন যেন মনে হতো যে বাবা আমাকে ডাকছে। আর বাসা থেকে কবরস্থানটা বেশি একটা দূরেও ছিল না, তো প্রায় সময় ওখান থেকে দাদু আমাকে নিয়ে আসতে গিয়ে দেখা যেত যে প্রায় সময় ওখানে চলে যেতাম। তারপর থেকে শুরু হলো এই একাকিত্ব জীবন। তো দেখা যেত যে ওই ফ্যামিলিতে আমি যাকে মা বলে ডাকতাম, তো উনি আর আমি থাকতাম। তো আমার মানে থাকা খাওয়া শরীরের প্রতি যত্ন আসলে কোনোটাই হচ্ছিল না। তো ওনারই এক ভাই ছিলেন, উনি আবার দলিলেটের নাম হচ্ছে মিনতলী সরকার। তো ওনার এক ভাগ্নি থাকেন টঙ্গিতে, তো ওনাদের ওইখানে আমাকে নেওয়ার জন্য মানে উনি বলছে যে ওর এখানে থাকা খাওয়া দেখাশোনার কেউ নাই, তো ওরে ওইখানে দিয়ে দেখ, ওরাই দেখবে, ওরাই ড্রাইভার নিবে। তো আমাকে ওই ফ্যামিলিতেই মানে নিয়ে গেল, দিনগুলো শুরু হলো ভালোভাবেই। তো ওইখানে এই ফ্যামিলিতে আমার আব্বু ছিল, আম্মু ছিল, ছোট আমার ইমিডিয়েট একটা ভাই ছিল আর একটা বোন ছিল। তো তাদেরকে পেয়ে আসলে কেন জানি সেই একাকিত্বটা আর নাই, একটু আনন্দের মধ্যেই নিজেকে গুছিয়ে নিলাম। তো আমার যে আম্মু ছিলেন ওনার আবার একটু প্রেশারের সমস্যা ছিলেন, তো সাংসারিক কাজকর্মে আমারও তেমন একটা হেল্প করতে হতো, কারণ করতে হতো যেমন রান্নাবাড়ি থেকে ধরে গর্তর গুছানো টুছানো, আম্মুর সঙ্গে অনেকটা সময় দিয়েছি আর অনেকটা হেল্প করেছি। অ্যাকচুয়ালি বলা চলে যে আম্মুর সঙ্গে সারাক্ষণে আমার কাজ করতে হতো, বাট সবসময় থাকতাম। আস্তে আস্তে ওই ফ্যামিলিতে নিজেকে মানিয়ে নিলাম, এইভাবেই মানে দিনগুলো কাটতে লাগলো। তবে আমার যে বাবা ছিল ওই ফ্যামিলিতে, তো বাবার সঙ্গে আমার সম্পর্কটা বেশি একটা ভালো ছিল না। আমি যখন ওইখানে 4-5 বছর থাকি, যখন আমি ক্লাস 6 কি 7 পড়ি, তখন থেকেই মানে একটু দূরত্বটা মানে বজায় যায়, বুঝতে পারতাম যে আসলে উনি আমার যে ভাই বোন আছে ওনাদেরকে যতটুকু লাইক করে বা ভালোবাসে, ততটুকু সেই আচরণটা আমার মধ্যে নাই, নিজেও বুঝি আর কি। তো এর মধ্যে আমার প্রতি আমার খুব একটি ঘৃণা এসে গেল। মানুষের কাছে নানান্দের কথা শুনতাম, আমার সামনেই কথাগুলো বলতো যে এরকম একটা ছেলে রেখে মা চলে গেল আর কখনই আসলো না, এরকম কিসের জন্য, ছেলেটার আর কে আছে। তো এই সমস্ত কথাবার্তা শুনে মায়ের প্রতি খুব বেশি ঘৃণা হতো, যে আমার মা, যে মায়ের কথা আমার মনে নাই, সে আমাকে ছেড়ে চলে গেল, এরকম কোন ধরনের মা এটা। স্কুলে যখন যেতাম দেখা যেত লাঞ্চ আওয়ার টিফিনে দিলে তো টিফিনের সময় আমি ক্লাস থেকে বের হতাম না, সেরকম ক্লাসের মধ্যেই থাকতাম, বের হতাম না। যে একটা জিনিস খারাপ লাগতো আমার, যে আমার যে ক্লাসমেট আছে, যারা স্টুডেন্ট আছে, টিফিন আওয়ারে সবাই কিছু না কিছু খায়, আব্বু আম্মু আসে। তারপর আমার কাছে এই জিনিসটা আসলে নিজের কাছে খুব খারাপ লাগতো, আমার যদি আজকে আব্বু আম্মু থাকতো হয়তো ওনারাও আসতো। তো ওই সময় কিছু কিনে খাওয়ার মতো টাকাও ছিল না, তো ওই সময়টা ক্লাসের মধ্যেই থাকতাম। তো এইভাবেই চলছে আমার দিনগুলো। তো দেখা যেত যে আমার স্কুলের ড্রেস বলতে একটা ড্রেস থাকলে, শার্ট থাকলে প্যান্ট থাকতো না, প্যান্ট থাকলে জুতো থাকতো না। ইভেন আমার যে স্কুলের বইগুলো ছিল, জাস্ট ওইগুলো আমি লাটিন এর যে রশি ছিল ওইগুলো দিয়ে বেঁধে বেঁধে মানে আমি বইগুলো স্কুলে নিয়েছি। তো এইদিকে আমার স্কুলের একটা স্যার ছিল আলতাফ স্যার, তো উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছিলেন, আমি ওনার কথা মনে করি এখনো।
আচ্ছা,
দেখা যেত যে আমার কিছু বই কিছু নোট উনি কালেক্ট করে দিতেন, এগুলো আমার উপরে ক্লাসে যারা পড়তেন তাদের কাছ থেকে নিয়ে আমাকে এগুলো দিতেন। তো ওনার সহযোগিতায় আমি এগুলো পাইতাম, তারপর উনিও আমাকে ফ্রিতে উনি আমাকে পড়াতেন, আরো কিছু স্টুডেন্টের সাথে আমাকে পড়াতেন আর কি।
আচ্ছা,
এদিকে আমার যে ছোট ভাইটা আছে, মানে দেখা যেতেছে যে আমি যখন ক্লাস 9-এ, তখন থেকে মানে ওর সাথে আমার সম্পর্কটা তেমন একটা ভালো যাচ্ছে না।
আচ্ছা আচ্ছা,
তো মাঝে মাঝে খুব বেশি রাফ বিহেভ করতো, গালমন্দও করতো।
কোবাতো ভাই?
হ্যাঁ।
ওকে।
তো ও এটা বুঝতে পারছে ওই সময় যে আসলে আমি যে ওর ব্লাডের কেউ না সেটা ও জানে, ফ্যামিলি সবাই জানে। আমিও আর এটা মানে মনের মধ্যেই গেঁথে নিছি যে আমিও তো ওই ফ্যামিলির কেউ না, তো এরকম ভাবে মানে নিজেকে ওইরকম ভাবে মানিয়ে নেই। তো এদিক দিয়ে একটা কথা বলবো যে ঈদের মধ্যে আসলে ঈদের নামাজ আমি, আমার মনে হয় না যে আমি কখনো মানে বুঝার পর থেকে কখনো একসঙ্গে ঈদের নামাজ আমি পড়েছি, কারণ এতটাই কষ্ট লাগতো ওই সময়টাতে আমার, যে ঈদের নামাজ পড়তে যাব নতুন একটা জামা কাপড়ের প্রয়োজন হয়, বাইরে গেলে মানুষজন সবসময় দেখে যে একটা আনন্দ ভাবে থাকে, বাবা মা থাকে, আত্মীয় স্বজন থাকে, তো এই জিনিসগুলো আমার কাছে নিজেকে নিজে মানে খুব কষ্ট দিত। তো সারাক্ষণ একা একাই থাকতাম, এই দিনগুলোতে বের হইতাম না, তাদের সঙ্গে ফ্যামিলি কোনো দাওয়াতে আমাকে নিত না, বাট আমিও যেতাম না, বাসায় একা একা সারাক্ষণই থাকতাম। তো যখন খুব বেশি একা থাকতাম আব্বুর কথা খুব বেশি মনে পড়তো, একা একা কান্নাকাটি করতাম। তো একদিন এরকম একটা সময় এলো যে ঈদের দিন, ঈদের 3 দিন কি 4 দিন আগে, তো ওনাদের দোকানে মানে আমার যে আব্বু যে ডাকি যে ফুফাদের দোকানে প্রচন্ড লোকের ভিড়। তো আমি খাবার টাবার নিয়ে গেছি, কোনো একটা কারণে উনি আমার সাথে রাগ করে, মানে এতটাই রাগ করে যে এতগুলো মানুষের সামনে উনি আমাকে চড় মারে। তো আসলে কারণটা কি আমি সঠিক বুঝতে পারলাম না, যে একটা নিমেষে এরকম একটা অবস্থা। তো এর আগেও গালমন্দ করে, খারাপ ভাষায় কথা বলে, তো আবার আদরও করে, তো সবকিছু মিলিয়ে দেখলাম যে আমার বাবা থাকলো তো করতো, যেটা হয় হোক মেনে নিই। তো এমনি করে এসএসসি পরীক্ষা আসে, এসএসসি পরীক্ষাটা দিই, যে কোনো রকমে পাস করে গেলাম আর কি। তো এখন যে আমার যে মিনা দাদার কথা যে বললাম, যিনি ওই ফ্যামিলিতে আমাকে এনে দিলেন, তো এরই মধ্যে ওনার সাথে আমি কিছুদিন মানে কাজ করতাম, বলতে উনি যখন দলি টলি লিখতে যাইতো তখন আমাকে মানে সঙ্গে করে নিত, যখন কোনো কাজ টাজ থাকতো না তখন। তো দেখা যাইতেছে যে ওনার সঙ্গে এদিক সেদিক গেলে আমার পকেট খরচের কিছু টাকা আমি ওনার কাছ থেকে পাইতাম, যেটা স্কুলের খরচ হয়। পরীক্ষার রেজাল্টটা পাওয়ার পরে তো দাদা আমাকে বললো যে এখন আর কি করা। পরে আমি বললাম যে দাদা আসলে আমি পড়াশোনা করতে চাই, পড়াশোনা করব। তো উনি আমাকে কলেজে ভর্তি করে দেয়। কলেজে ভর্তি হই, হওয়ার পরে তো কেমন যেন একটা জিনিস আমি বুঝতে পারি যে আসলে কলেজ লাইফটা আসলে একটু অন্যরকম একটা ফিলিংস আসে। তো নিজের যে কষ্টগুলো আসলে যে বেদনাগুলো নিজের মধ্যে রেখেই সমস্ত সহপাঠী যারা ছিল তাদের সঙ্গে নিজেকে মানিয়ে নিই, কলেজে আসা যাওয়া করি, আর দাদার সঙ্গে এদিকে মানে দলি লেখার কাজ টাজ হলে যাই আসি, তো এভাবে মোটামুটি দিনগুলো ভালোই চলে। তো অতীতের সব দুঃখ কষ্ট কেন জানি একটু মানে দূরেই চলে গেল আর কি, সেটা মনে করতে পারি না, তার মনে আনতেও চাই না। এর আগে আমি কিছু কথা শুনেছিলাম যে আমার মার ব্যাপারে, আমি আমার মাকে কখনো দেখি নাই, বাট সে দেখতে কেমন সেটাও আমি জানি না। তবে একটা জিনিস আমি শুনেছি যে আমার ফেজের সঙ্গে মায়ের চেহারাটা খুব বেশি মিল আছে।
কে বলতো আপনাকে?
এটা আমার যে ফুপি ছিল আর এলাকার যারা ছিল তারাও বলতো।
আপনার মায়ের বাসা কোথায় ছিল বা কি অবস্থা আপনি জানতেন না?
হ্যাঁ, এটা আমি জানতাম, এটা আমি পরবর্তীতে জেনেছি। আমার মায়ের বাড়ি ছিল নাগুরিতে। তো নাগুরে যে মন্দিরটা, গির্জাটা আছে, গির্জার ঠিক অপোজিট সাইডে 3-4 মিনিট লাগে যাওয়ার। আমি এর আগে কখনো যাইনি, তবে নাম শুনেছি। তো আমি যে কলেজে ভর্তি হই, কলেজে কিছু বন্ধু বান্ধব মানে আমার সাথে অ্যাড হয়। হওয়ার পরে সালাউদ্দিন আমার একটা বন্ধু আছে, ওর বাড়ি আবার ঠিক ওইখানে নাগুরিতে। এক পর্যায়ে কথা বলতে বলতে ওর বাসা এড্রেস জিজ্ঞানোর পরে সে বললো যে নাগরিতে, নাগরিক কথাটা শুনে আমার বুকের মধ্যে কেমন যেন একটা অনুভব আমি মানে বুঝতে পারতেছি যে নাগরিক। একদিন শুক্রবার আমি দোকানে আছি, তো আমার বন্ধুটা আসলো আমার দোকানে, আসার পর থেকে আমি দোকান থেকে আড়াইটার সময় বের হয়েছি নামাজ পড়ে, তো ওকে নিয়ে মানে ওদের ওইখানে গেলাম। তো যখনই আমি নাগরিতে যখনই গিয়ে পা রাখলাম, কেন জানি না আমার ভিতরে একটা মানে এরকম একটা শান্তি আমি অনুভব করতে পারলাম যে এটাই তো আমার মায়ের এলাকা, এখানে আমার মা বড় হয়েছে, আমার মা তো এখানেই আছে আমি শুনেছি। তো ওইখানে ওই দিন গেলাম, যাওয়ার পরে আমি কাউকে কিছু বলি না, জাস্ট একা একাই ঘুরি, কাউকে কিছু জিজ্ঞাসাও করি না, দেখি। তারপর থেকে আমার সপ্তাহে অন্তত একটা বার, একটা দিন দু এক ঘন্টার জন্য হলেও আমি ওইখানে যাইতাম, কিন্তু কাউকে কিছু বলতাম না। একদিন ক্রিসমাস ডেতে গেলাম, জানার পরে দেখলাম যে হাজারো মানুষ যারা দেশে বিদেশে থাকে সবাই এখানে আসে। তো এর আগে আমি এক হোটেলে গিয়ে যখন নাস্তা রাস্তা করতাম, ওইখানে চা খেতাম, ওই লোকের কাছে আমি বাইদাবাই জিজ্ঞাসা করেছিলাম, আমার নানুর নাম ছিল আর কি মুকুল রোজারিও। তো জিজ্ঞাস করানোর পরে ওনাকে আমাকে বললো যে ওনারা এখান থেকে অনেক আগে মানে ইউএসএ চলে গেছে, আসে মানে দুই চার বছর পরে পরে হঠাৎ করে আসে।
আচ্ছা,
তো আমি জিজ্ঞাসা করলাম যে আমার আম্মুর নাম ছিল সিলভিয়া রোজারিও, তো আমি বললাম যে সিলভিয়া কে, হ্যাঁ ওনার একমাত্র মেয়ে আর একটা ছেলে আছে, এরা খুব কমই আসে, তবে আর বাপ মা আর আত্মীয় স্বজন যারা আছে টুকটাক এদেরকে দেখা যায় দুই চার বছর পরে পরে, ক্রিসমাস যেটা আসে একসাথের মতো থাকে আবার চলে যায়। তো আমি ওনাদের মানে আমার নানুর ফ্যামিলির কোনো লোকের মানে ছবি বা কোনো কিছু চাইছি, ফোন নম্বর টম্বর কেউ আমাকে দিতে চায় নাই, উল্টো আমাকে কোশ্চেন করে, তো খুব বেশি ভয় পেয়ে গেছিলাম। তো আর কথা না বলে এমনিতেই মানে কেটে আসলাম।
ওকে,
তারপর থেকে প্রতিটা বছর ক্রিসমাস ডেতে যাই, বড়দিনের বড়দিনের দুইটা দিন ওইখানে কন্টিনিউ আমার যাওয়া পরে হাজারো মানুষ দেখি, কিন্তু আমার মতো করে আমি আমার মাকে আজ অব্দি খুঁজি, কিন্তু কোথায় আছে আমার সেই মা আমি জানি না, তবে আশা নিয়ে আছি একদিন হলে পৃথিবীর বুকে আমার মার সঙ্গে আমার দেখা হবে, এই আশায় আমি আজও পর্যন্ত ওইখানে যাই, তো কন্টিনিউ যাওয়া আসা হয়।
আপনি বলছিলেন আপনার বয়স হচ্ছে 28 বছর, এই 28 বছরের জীবন আপনি কয়বার চেষ্টা করেছেন মার খোঁজ খবর নিতে?
আমি এখন পর্যন্ত রানিং অবস্থায় আছি যে আমার আম্মুকে আমি খোঁজার জন্য এখন পর্যন্ত যাই ওখানে।
ওনার আত্মীয় স্বজনের সঙ্গে আপনার যোগাযোগ হয়নি?
না, আমার কোনো যোগাযোগ হয়নি, তাদের মানে খুব নিয়ার কাছের মানুষ জন্য এখানে নাই।
আচ্ছা, তো আপনার গির্জার মাধ্যমে মানে চার্চের মাধ্যমে সাধারণত যারা থাকেন খ্রিস্টান তাদের তো একটা তালিকা থাকার কথা, ওইখানে কি আপনি যোগাযোগ করেছিলেন?
ওইখানে আমি আশেপাশে যারা ছিল এলাকার মধ্যে যারা দোকানদার ব্যবসায়ী ছোটখাটো ব্যবসায়ী যারা, ওদের ওইখানে গিয়ে হয়তো
কিছুই নাই এখানে
না, ওনারা অনেক আগে এখানে যে প্রপার্টি ছিল সবকিছু বিক্রি করে দিয়ে মানে একেবারে সেট আপ হয়ে গেছে এখানে।
আপনার মাও পরবর্তীতে আপনার সঙ্গে আর যোগাযোগ করেন? আপনার মা তো আপনাদের সম্পর্কে জানতো কোথায় থাকে বা কি অবস্থা,
তারপরে আর আসে নাই। আর আমার আব্বু মারা গেছে এটা আম্মু জানে কিনা সেটা আমি জানি না, বাট আমি আজ অব্দি বেঁচে আছি এটা উনি জানে কিনা সেটা।
আপনি কোথায় মানুষ হয়েছেন এরপরে?
এরপরে আমি ওই ফ্যামিলিতেই,
ফুপুকে মা জানতেন,
ওনার
ফুপাকে বাবা
বলে ডাকি। হ্যাঁ,
আপনি এখন ওই ফ্যামিলিতে আছেন?
না, আমি 6 বছর যাবত ওনাদের ফ্যামিলি থেকে মানে চলে আসছি।
চলে এসে কোথায় থাকেন? একা একাই
এখন? একা একাই গাজীপুরে, মীরের বাজার একটা জায়গা আছে এখানে।
আপনি নিজে কিছু জমি জমা?
না, আমি কিছু কিনতে পারিনি, জাস্ট ওইখানে মানে ভাড়া থেকে রেন্ট।
ভাড়া থাকেন? আর আপনি পেশায় কোনো কিছু করছেন?
আমি একটা গার্মেন্টস সেক্টরে স্টোরে ছিলাম, শুরুতে একটা জব নিলাম আমি স্টোরে।
পড়াশোনা কতদূর পর্যন্ত করেছেন?
ব্যাচেলর কমপ্লিট করতে পারিনি।
ব্যাচেলর কমপ্লিট করতে পারেননি এই সব টানাপোড়েনের কারণে? আপনি হ্যালো 8920 তে কেন আসলেন?
আমি জাস্ট একটা আশা নিয়ে আসছি যে আমার আম্মুকে জাস্ট একটাবার দেখার জন্য, যে আমার যে মা আমাকে জন্ম দিল ঠিকই, কিন্তু মায়ের স্নেহ থেকে আদর ভালোবাসা থেকে যে বঞ্চিত হলাম, সেই মায়ের মুখটা একটাবার দেখার জন্য। খুব বেশি অভিমান ছিল মায়ের প্রতি, শুধু জাস্ট মাকে একটাবার দেখবো সে আসে।
প্রিয় শ্রোতা, আমাদের 200তম পর্বের বিশেষ একটা ব্যাপার আজকের এই হ্যালো 8920 হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আজকে যিনি জীবনের গল্প এখানে বলতে এসছেন সোহান, সেই সোহান তার মাকে খুঁজতে এসছেন। আমরা জানি না সোহানের মা কোথায় থাকেন, বাংলাদেশে থাকেন নাকি বাংলাদেশের বাইরে থাকেন। তো আমরা সোহানের একটা ছবি আমাদের ফেসবুকে দিয়ে দিব, এবিসি রেডিওর ফ্যান পেজ এবং একই সাথে হ্যালো 8920 ফ্যান পেজ, যেটা আমার ফ্যান পেজ রয়েছে। সোহানের মা যদি সোহানকে চিনতে পারেন আজকের এই এতটুকু স্টোরি শুনে, 25 থেকে 26 মিনিটের স্টোরি শুনে, যদি সোহানকে সে খুঁজে বের করে কিংবা যদি আমাদের কাছে আসে সোহানের খোঁজার ব্যাপারে, তাহলে নিঃসন্দেহে
এই মা সন্তানকে যদি আমরা একদিনের জন্য মেলাতে পারি, সেটা নিঃসন্দেহে আমাদের হ্যালো ইট 920 200তম পর্বের অনেক বড় একটা পাওয়া হবে। এটাই ছিল আমাদের মূল আর্জি, আমাদের জীবনের গল্প আজকে আসলে দুজন বন্ধুকে নিয়ে। সেই প্রথম বন্ধুটির জীবনের গল্প ঠিক পুরোপুরি নয়, যিনি মাকে খুঁজতে এসছেন, সেই মাকে খুঁজতে আসার জায়গাটি হচ্ছে হ্যালো ইট 920। সেই অর্থে তাকে আমরা প্রথম পর্বে উপস্থাপন করলাম। আমরা আসল যে জীবনের গল্প, মূল যে জীবনের গল্প, সেই জীবনের গল্পে আমরা শুরু করব মাত্র 4 মিনিট পর। 200তম পর্বে আমরা একটু ভিন্নভাবে আজকে হ্যালো ইট 920 উপস্থাপন করছি। সেলিব্রেশন বলে একটা শব্দ আছে, আমরা যেহেতু বলি দিস ইজ নট অ্যান এন্টারটেইনিং শো, এটা আসলে বিনোদনের কোনো অনুষ্ঠান না, সেটাকে আপনি কিভাবে দেখেন না দেখেন সেটা আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি মূল্যায়ন করবেন। সেই অর্থে অনেকে বলে গোল্ডেন জুবলি, সিলভার জুবলি, ডায়মন্ড জুবলি, হোয়াট এভার ইট ইজ, পূরণ হয়ে গেলে সেটা নাকি অনেক বড় একটা সেলিব্রেশনের জায়গা থেকে যায়। আমরা সেভাবে হ্যালো ইট 920 কে চিন্তা করিনি, কারণ হ্যালো ইট 920 যে ধাঁচ, জীবনের গল্পের যে ধাঁচ, সেই জায়গাটি থেকে 200তম পর্ব পূরণ হলে এটা নিয়ে হৈহুল্লোড় করা, মজা করা, ফুর্তি করা, এই জিনিসগুলো আসলে হ্যালো ইট 920 সঙ্গে যায় না। আমরা বরং হ্যালো ইট 920 কে হ্যালো ইট 920 মতো করে 200তম পর্বের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা এমন একজন বন্ধুকে এখানে উপস্থাপন করেছি প্রথম পর্বে, যে তার মার খোঁজে এসছেন। 28 বছরের জীবনে মার কোনো স্মৃতি নেই, মা যদি তাকে খুঁজে পান, সে যদি তার মাকে খুঁজে পায়, সেটা হবে আমাদের হ্যালো ইট 920 জন্য সবচেয়ে বড় সেলিব্রেশন। এবং সেলিব্রেশনের আরো একটি জায়গা আছে আজকের হ্যালো ইট 920, সেই গল্পটি আমরা শুরু করব মাত্র 4 মিনিট পর। সেটার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি লাখ লাখ জনতাকে, যারা হ্যালো ইট 920 কে এতদিন ধরে ভালোবেসেছেন, তাদের সবাইকে আজকের এই জীবনের গল্পটি খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো ইট 920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920, Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন হ্যালো ইট 920 200তম পর্ব। আমরা খুব গর্ব করে বলতে পারি যে আজকের এই দিনটিতে হ্যালো ইট 920 এভাবে এত সুন্দরভাবে, এত শক্তিশালীভাবে আপনাদের মাঝে আসতে পারবে। আমরা আসলে যখন শুরু করেছিলাম তখন চিন্তাই করিনি, নিজেদের গল্প না হয় নাই বা বললাম, যেহেতু হ্যালো ইট 920 সবসময় মানুষের জীবনের গল্প বলেছে, আমাদের সবচাইতে প্রিয় আপনজনের কথা বলেছে, আপনজনগুলো হচ্ছে যারা আমাদের রেডিও শুনছেন এই মুহূর্তে, সেই সব মানুষজনের কথা বলেছে, সুতরাং আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। হ্যালো ইট 920 200তম পর্ব উদযাপন করছে এমনভাবে যে দুজন মানুষকে আপনাদের সামনে আজকে আমরা হাজির করেছি একটু ভিন্ন আঙ্গিকে। একজনকে একটু আগে উপস্থাপন করেছি, যিনি তার মার খোঁজে হ্যালো ইট 920 তে এসছেন। আমাদের দৃঢ় বিশ্বাস এই মা যদি পৃথিবীতে বেঁচে থাকেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তার কানে এই সন্তানের আওয়াজ গিয়ে পৌঁছাবে। তার উপর একটি বিশেষ ভিডিও আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওকে এসে দেখতে পারেন। আমরা পৃথিবীর সকল মাকে আহ্বান জানাবো একবারের জন্য হলেও এই ভিডিওটা দেখুক, এবং সন্তানের যে আকুতি, সেই আকুতি শুনে তার সত্যিকারের মা যদি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারে, এর চেয়ে বড় পাওয়া আমাদের জন্য আর কিছুই হতে পারে না। এটাই হবে সবচেয়ে বড় সেলিব্রেশন আমাদের এই 200তম পর্বের। তো সে হচ্ছে সোহান, ফেসবুকের ঠিকানাটা আমরা নিশ্চয়ই জানিয়ে দিয়েছি, www.facebook.com/kibriya.rj, স্পেলিংটা হচ্ছে kebria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এবং এই পেজটিতে 12 লাখের উপরে এই মুহূর্তে ফ্যান বা মেম্বার যাই বলি না কেন রয়েছে। এছাড়াও আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে, যে পেজটি বাংলাদেশের এফএম ইন্ডাস্ট্রির সবচেয়ে পপুলার পেজ, সবচেয়ে বেশি সংখ্যক ফ্যান রয়েছে ওখানে, এবং ফেসবুক ভেরিফাইড পেজ, ওই পেজটিতেও আমরা ভিডিওটা দিয়ে দিয়েছি। এবং দ্বিতীয় যে গল্পটি সেটা আমাদের হ্যালো ইট 920 200তম পর্বের মূল গল্প, এবং সেই বন্ধুটি কে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, চলুন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন।
আমার নাম হচ্ছে গোলাপ মিয়া।
গোলাপ মিয়া মানে গোলাপ মানে কি, এই যে গোলাপ ফুল?
জি।
আচ্ছা, পুরো নামটাই গোলাপ মিয়া?
জি।
আচ্ছা, আপনার বাড়ি, জন্ম জেলা?
আমার বাড়ি হচ্ছে সিলেটে।
সিলেটের কোথায়?
সিলেট শ্রীমঙ্গল।
সিলেটের শ্রীমঙ্গল,
শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলা।
মৌলভীবাজার জেলা। আপনি ঢাকাতে থাকছেন বর্তমানে?
আমি ঢাকাতে থাকি বর্তমানে।
আচ্ছা, বয়স কত আপনার?
বয়স হইব আমার 22-23 এরকম।
22-23 এরকম। আপনি আমাদের আজকে হ্যালো ইট 920 200তম পর্বের অতিথি, সেটা নিঃসন্দেহে আপনার জন্য সৌভাগ্যের এবং আমাদের জন্যও। এই বন্ধুটি একটি বিশেষ আর্জি নিয়ে আজকের হ্যালো ইট 920 তে এসছে, যখন আপনি সেটা শুনবেন আপনি একটু হলেও অন্যরকম ভাববেন আজকের হ্যালো ইট 920 কে। এবং আমরা প্রথম থেকে বলে আসছি বিশেষ অনুরোধ আজকের হ্যালো ইট 920, প্লিজ
এটা শেষ পর্যন্ত আপনারা সবাই শুনবেন। তো গুলাব ভাই, আপনার মতো করে বলেন, আপনি যেভাবে মন খুলে মানুষের সাথে কথা বলেন আপনার সিলেটি ভাষায়, হ্যাঁ আপনাদের সিলেটি ভাষা কিন্তু আমার খুব পছন্দ, খিতা খাও খিতা করছো, এটা বলেন আপনি আপনার মতো থেকে একদম ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে।
একদম ছোটবেলা থেকে বলতে মানে আমার আব্বু একদম সিধা টাইপের,
মানে সাদা সিধা,
মানে সাদা সিধা মানুষ।
আচ্ছা,
তো আর আমার আম্মু একটু সুন্দর, বা আগের মানুষে কিন্তু বিয়া করতো যে মানে মেয়েদের চুল দেখে,
চুল দেখে, হ্যাঁ,
যে আমার আম্মুর চুল একদম ফায়ের এই জায়গায় এসে পড়তো।
আচ্ছা আচ্ছা,
তো অনেক লোকে মানে অনেক কথা বলতো আমার আম্মুরে, যে বলত বেটারে বিয়া করছিস কেন লাগা, যে আমরা রে দেখোস না বা এই না সেই না, মানে এরকম অনেক,
মানে এত সুন্দর মেয়ে হয়ে তুমি কেন এরকম একটা ছেলেকে,
মানে এরকম বাজে বাজে অনেক কথা হইতো।
আপনার বাবা কি করতো পেশায়?
আমার বাবা হইছে মানে কৃষক, ধান লাগাইতো,
ধান লাগাইতো। আচ্ছা,
তো আমার বাবারে যদি কেউ কয় যে তুমি এই জায়গায় আজকে দাঁড়ায় থাকবা, এই জায়গায় দাঁড়ায় থাকবো, আর এদিক সেদিক যাইব না। তো এরকম করতে করতে এক লোকের কাছ থেকে 200 টাকা আলাপ নিয়েছিল
আপনার বাবা,
আমার আব্বাই, নেওয়ার পরে 200 টাকা থেকে মানে 600 টাকা হয়ে গেছে দেওয়ার পরে, মানে আমার আব্বারে কইছে যদি আমার টেকা না দিবে তোরে আব্বারে মাইরা ফেলাই দিব। তো আমার আব্বাই বয়ে আমরা, আমি এ সময় মোটামুটি ছোট,
মানে আপনি কি বড় সন্তান ছিলেন?
না, আমার আপু বড় সন্তান, আমরা তিন ভাই বোন,
তিন ভাই বোন, আপনি
দুই বোন আর এক ভাই, আমি হচ্ছি মেজো আর আমার ছোট বোন একজন, বড় বোন একজন।
আচ্ছা আচ্ছা, মানে আপনি একাই ছেলে?
একাই ছেলে।
আচ্ছা,
তো এখন কি করলো এই বয়ে আমার আব্বু আমাকে রাইকা উনি চলে গেলেন আরেক গ্রামে।
আচ্ছা,
এখন আমার আম্মু কি করব কি করব, এখন তো গেছে গা গেছে গা। এখন পরে আমার আম্মুরে একজনে কইলো কি যে ঠিক আছে এখন তিনটা ছেলে মেয়ে লইয়া কি করবা, তাহলে ওই বিকাশ শিক্ষা মাই গিয়া বড় করো কি করবা। তো এরকম করতে করতে আমার ছোট বোনটা কুড়ে আর আমি একটু আটে আটে পারি। তো আমার অবস্থা এরকম ছিল, মানে আমার হাত পাও একদম ছোট ছোট ছিল,
মানে না খাইতে পুষ্টিহীন যেটা,
হ্যাঁ মানে একদম ছোট ছোট ছিল হাত পাও গুলো আমার। তো তারপরে মানে আমি যাইতাম আটকাম আমার আম্মার সাথে, তো আমার আম্মা ওই গ্রাম গ্রামে বিক্ষা কমাই গিয়ে নিয়ে আসতো।
আপনার মনে আছে সেই সময়? আচ্ছা,
তো মানে নিয়ে আসতো, আসার পরে মানে কয়েকদিন পরে একটা লুকাইলো আমাদের ঘরে, আমাদের এলাকারই, আমাদের বাড়িরই। তো উনি নাকি আমার আম্মুরে বিয়া করছেন,
মানে এরকম কথা আপনি শুনছিলেন ওই সময়?
হ্যাঁ হ্যাঁ, শুনছি না বলতে মানে আমি দেখতেছি যে ঘরের মধ্যে ওই লোকটা। তো আসছে, আসার পরে মানে আমরা তো অবাক, মানে খানতেছি। তো তারপরে ওই লোকে কইতেছে আমার আম্মুরে যে এই তোর তিন ছেলে মেয়ে রে, তুই ওইলে ফালাই আবি, আর নাইলে আমি তোর লগে থাকবো না।
আমি
একবার গেছিলাম আমার বাবার কাছে,
পরের গল্প পরে শুনবো। তারপরে কি হলো,
উনি আসলো, আসার পরে মানে এই প্রথম দিন আমার আম্মুরে বিয়া করছে, সবাই কইতেছে যে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা,
তো আমরা খানতেছি, তো আমার ছোট বোনটা সময় মানে
কুলে,
আর আমি একটু বুঝি, মানে আমি একটু মানে ওই আরতে পারে একটু, আর আমি একবারে পুরাই আরতে মরতে পারি, দৌড়তে পারি বা এলাকায় যাইতে পারি। প্রথম কি করলো, আমি একটু বাত খাইতেছি, ওই লোকটা আইসাই মানে এমন জুড়ে বাতের পিলিটে একটা লাত মারলো, একবারে আমার একবারে মুখে উখে পড়ে মানে একবারে নাকে দিয়ে রক্ত আর রক্ত বাড়িতেছে। তো আমি তো অনেক খানতেছি খানতেছি খানতেছি, ঠিক আছে খান দাউনটা শেষ, ওই দিন তো গেল, আমার আম্মুরে মারছে, আমারে মারছে, আমার ছোট বোন মানে এভাবে দৌড়ে আসার মাইরে এভাবে ফালাই দিছে। ফালানোর পরে মানে হাত একদম ভাঙ্গা গেছে। এখন মানে একটা মানুষও আর হয় না যে কে লাগাও করে মারে, একটা মানুষও কয় না যে কে লাগাও করে মারে। তো প্রতিদিন এরকম মারে, খালি প্রতিদিনই আইসা মারে ওই লোকে। আমি একটু সামনে যেতো, তা আমারও মারতো, আমি যে সময় যাইতাম আমার আম্মা যেত, আমার আম্মারও মারতো।
মানে বড় বোন কই ছিল ওই সময়?
আমার বড় বোন যে দিয়ে দিছিল ওই সময় এতিমখানা।
ও, এতিমখানাতে?
জি।
আচ্ছা,
মানে ও একটু বড় আর ও একটু সুন্দর, এর জন্য ওরে আমার আম্মার মতন সুন্দর ওর লাগে ওরে দিয়ে দিছে এতিমখানাতে।
আচ্ছা আচ্ছা,
আর ওই এতিমখানাতে খালি মেয়েরাই, ছেলেরা নেয় না, এর জন্য আমারে নেয় না।
আচ্ছা,
তো অনেক মারে আমারে, আর এমনি আমার এই জিরে এরকম চিকনা চিকনা হাত পা, আর খুব মারে। মারতে মারতে একদিন আমি বই লইয়া মানে সবাই দেখি স্কুলে যায়, তা আমার খুব শখ দেহ স্কুলে যেমন আমি কইতেছি যে আম্মা আমি স্কুলে যাম, তো আমার আম্মা দেখলাম আমাদের জড়াইয়া দৌড়া মানে অনেক কান্দা কাঁদলো, তোরা স্কুলে আমি বই নিব। করার পরে মানে আমি বই পড়তেছি, ওই সরাইয়া সরাইয়া ওইগুলো পড়ার পরে মানে ওই লোকটা আসলো। আসার পরে আমার হচ্ছে শিক্ষিত বা শিক্ষিত না হইয়া মানে ওই বইটা আমার হলে ঠিক আছে ওই লাইনটা হতো, মানে ওই চ চ বরকার জন্য এই পাঁচটা বলছে আমাদের বলার জন্য। তো আমি বলছি, বলার পরে আমার বলতেছে ওই দূরের একটা দোকান থেকে গিয়া একটা সিগারেট নিয়াবি আমার জন্য। এই সময় বাংলাদেশে ছিল উল্কা সিগারেট।
আচ্ছা আচ্ছা,
ওই সিগারেট নিয়ে আসবি, অনেক দূরের দোকানে বাড়াইছে, আইসা আবার ওই লাইনগুলো তুই বলতে হইব, আর নাহলে তোরে মাইরা একবারে জানে মা গেলাম। মানে ওনারা দেখলে আমরা একবারে ফেন্টে উন্টে পেশা পড়ে লেতাম বয়ে। তো আমি কি এত বয় পাইতেছি কিভাবে ওই পড়াগুলো কমু।
আচ্ছা,
তো আমি আইসি অনেক দূর থেকে আইসা মানে চ চ বরকার জন্য না কইয়া মানে তিনবার চ কয়া লাইছি। তিনবার চ হইলাম মানে এমন জুড়ে আমার একটা লাত্তি মারছে। এখান থেকে ওই মনে করেন ওই আপনার চেয়ারের ওই পাশে নিয়ে আমার বলাই। তো মানে আমার এত মানে বেতা লাগছে, আমি তো মানে উঠছি নাই। তারপরে উঠাইলো, উঠাইয়া বই তো সব চিড়িয়া এত বড় একটা এরকম একটা বাটি দিল আমার পটের মতন দুধের পট। দেয়া কইলো আমি তোর মারে বিয়া করছি, তোকে খাওয়াইবার লাগে না, তোরা আমারে খাওয়াবি। খোয়া এভাবে এই পটটা আমার হাতে দিয়া দিল, একটা বাটি লাগাইয়া এই রশি লাগাইয়া দেয়া কইলো যা ভিক্ষা মাগা যা। এখন আমি গিয়ে কিভাবে মানুষের কাছে গিয়া ভিক্ষা চাম, আমি তো মানে আমার কান্দায় আমি মানে একদম কানতে কানতে একদম শেষ হয়ে দিতেছি যে আমি খার কাছে গিয়ে কিভাবে বলবো যে ভাই আমার ভিক্ষা দেন। তারপরে এখন তো আমি কিভাবে গিয়া মানুষের কাছে গিয়ে বলি যে আল্লাহ আমার সেটা ভিক্ষা দেন। তো আমি তো খানতে খানতে যাইতেছি মানে আমার খান্দা দিকেই মানে অনেকজনে চাল টাল আইনে আমার দিয়া দিতেছে যে জায়গা। তো একটা ফট বইরা গেছে, তো আমি চলে আসলাম। তো চলে আসার পরে আমারও খুঁজতেছে কি আয় হায় তুই তো খুব তাড়াতাড়ি আয়া পড়ছ, তুই এখন কু ফট এটারে বড় করবি, মানে ফটটারে অনেক বড় বড় ফট করবি। মানে আগে দিছিল ছোট ফট, এখন মানে 3 কেজি ওজনের একটা ফট দিছে।
আচ্ছা,
যে এই ফট বইরা না বললে তুই বাড়িতে আবি না, বাড়িতে আইলে তোর আশ্রয় মারি ফেলাই দিব।
আচ্ছা,
মানে এভাবে হইতেছে আমাদের সিলেটি ভাষায়।
ওকে,
আর ওই সময় আমি সকালবেলা যাইতেছি ওটার দিকে স্কুলের সামনে, মানে ওই সোনার বাংলা গাইতেছে। তে আমি মানে ওই সবাই দেখি যে এভাবে দৌড়া এই জায়গায় এভাবে কিবরিয়া ভাই দৌড়া, যে ওই বলতেছে যে আমার সোনার বাংলা এগুলো বলতেছে। তা আমি এভাবে একটু মানে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমার মানে চোখে দিয়ে একদম পানি বার হয়ে গেল যে আরে ইস, আমি যদি লেখাপড়া পারতাম তাহলে তো আমি এখন সোনার বাংলা শিখে নিতাম। এগুলো খুঁজতেছি, এর মধ্যে দেখি ওই আমার সৎ বাবাটা আয় হায় তাড়াতাড়ি বই দেয় একটা বাঁশের একটা সিংলা লইয়া ভাই আমার এমন গোল্লানি গোল্লাইলো, সাত মাঠ কুইলা মানে আস্তা একবারে ফিট একবারে যেমন এমনি কুচি কুচি হয়ে গেছে, ওই যে বেলেগ দিয়ে বুঝাইলে যেরকম হয়ে যায় একবারে এরকম হয়ে গেছে। আমি মানে খানতে খানতে মানে বই দেয়া এই পাশে একবার যাইতেছি এই পাশে একবার যাইতেছি, তো আমার একটা মানুষেও ধরে না। তারপরে ওই তো গেল গা, যাওয়ার পরে আমার হইতেছে যদি চাল লই আজকে না আবি তাহলে কিন্তু তোরে আজ একবারে জানে মাইরা বলা দিবি।
চাল মানে ভিক্ষার চাল?
ভিক্ষার চাল।
আচ্ছা,
যেমন আমি কিভাবে আরেক গ্রামে যাই যে গিয়া হই যে আমার ভিক্ষা দেন, আমি তো ওই গ্রামই চিনি না। তারপরে ওই মানে বন বন আছে ওই যে দান যে রয় এই দানের মধ্যে 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 যাই, যাইয়া কোনটা হিন্দু বাড়ি কোনটা মুসলিম বাড়ি তাও জানি না, হিন্দু বাড়ি গিয়েও যে হয়ে যে আল্লাহ আমার সেটা ভিক্ষা দেন গো। তো হিন্দু বাড়ি হইলে যে হয় বাবা এটা তো হিন্দু বাড়ি আর তুমি এত ছোট থাকতে ভিক্ষা মাগো, আরে ভগবান তুমি খাস সন্তান তোমার খে তো এরকম এই ইয়ের মধ্যে দিল। তো অনেকজনে কয় তুমি আমার বাড়ি গরু রাখবা, যদি গরু রাখো তাইলে চলে আসো। তো আমি কই না, গরু রাখলে তো আবার আরো আবার আমার মারবো। তো আমি ওই বয়ে গেলাম ওই এক গ্রামে, ওই এক গ্রামে যাওয়ার পরে একটা লোকের সাথে পরিচয় হইলো। ওই লোকে কয় কি ভাই আমার পরীক্ষা, তুই একটু দোয়া করিস ভাই যা, তোর আজকে আমি এটা বইরা দিয়ে দিলাম চাল। তো আমার ওই 3 কেজি চাল দিয়ে দিল। তো আমি ওই 3 কেজি লই একটু তাড়াতাড়ি চলে আসলাম। আসার পরে কইতেছে কি যা ঠিক আছে চাল তো হয়েছে হয়েছে, এখন তুই সকাল 8:00 থেকে 1টা পর্যন্ত তুই ভিক্ষা করবি, আর 1টার পরে যাবি বাজারে, বাজারে গিয়া মাছ তরকারি এগুলা নিয়ে আবি মানুষের কাছ থেকে কুজিয়া কুজিয়া। এখন আমি মানে একদিন গেলাম বাজারে বিকালে, এখন এই বড় বড় একটা আলুর বস্তা, এগুলো মানে দৈরা জাগাইয়া দিলে ওই কেউ একটা ফসা আলু দেয় বা একটা অর্ধেক আলু দেয়, ওই এগুলা মানে ডুগাইয়া ব্যাগের মধ্যে, তারপরে যাই মাছের বাজারে। মাছের বাজারে গিয়া মানে ওই যে মাছে যে ফানি দেয় না কি বিয়ে ভাই, এত বড় একটা পট দিয়া এক পট পানি দিলে দেয় 1 টাকা। ওই মনে করেন অনেক দূর থেকে এক পট পানি আনা লাগে গিয়া, আইনা দিলে 10টা মনে করেন পট দিলাম, দিলে আমার দেয় 5 টাকা। আরো জারি দেয় মারে টাবর মারে এই করে সেই করে, তো এরকম এখন বিক্রম আর বিক্রম আগা যাওয়া লাগে না, মানে ওই বাজারে গেলে 100 টাকা 150 টাকা এরকম পায় লাই।
একেবারে লেখাপড়া বন্ধ করে দিল?
লেখাপড়া তো বন্ধ মানে আমি একজন রে ওই যে আমারে 3 কেজি চাল দিছিল তার একদিন পায়ের মধ্যে জড়াইয়া ধরে কইছিলাম যে ভাই তুই আমার একটু লেখাপড়া শিখাস না ভাই, আমার খুব লেখাপড়া করার ইচ্ছা ভাই, আল্লাহ ভাই রে ভাই তুই আমাকে লেখাপড়া শিখা। ওই
প্রিয় শ্রোতা, একটা বিষয় একটু বলতে পারি আপনাদের এখানে, যে আজকের এই জীবনের গল্পটা খুবই সেন্সিটিভ একটা জীবনের গল্প, এবং এটা যেখানে শুরু হয়েছে সেটা শেষটা আরো মর্মান্তিক। শুধু বিশেষ আহ্বানটুকু জানাবো যে এই মানুষটি, যে মানুষটি আজকে একটি বিশেষ আহ্বান নিয়ে আমাদের এই হেলিট 920 200তম পর্বে এসেছে, ওর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। গোলাপ, আপনাকে আমি রিকোয়েস্ট করবো একটু ধৈর্য ধরে নিজের কথাগুলো একটু বলার জন্য, একটু শান্ত হয়ে, হ্যাঁ একটু শুনি, আমরা সিরিয়ালি শুনি, আর পুরো বিষয়টা না বললে আমাদের দ্বারা শ্রোতা যারা আছেন তারা হয়তো বিষয়টি পরিষ্কার হবেন না। আর সবাইকে আমরা একটু আহ্বান জানাবো যে ও যে কথাগুলো বলছিল সেটার একটা বিশেষ ভিডিও এই মুহূর্তে আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গোলাপকে দেখার জন্য আমাদের ফেসবুকে আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এছাড়াও আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে, ওখানে আমরা আমাদের এই ভিডিওটি দিয়ে দিব। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, আপনারা লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের এবিসি রেডিও এবং এই অনুষ্ঠানগুলোর মেম্বার হয়ে যাবেন। আপনি যেটা বলছিলেন যে মাছের বাজারে গিয়ে পানি দিতেন, বলুন তারপর।
তারপরে মানে ওই আমি ওই লোকটারে বললাম, বলার পরে ওই লোকে আমার কইলো কি ঠিক আছে তোর আমি রাত্রে শিখাম, তুই রাত্রে আমি একটা ওয়ার্নের বই নিয়া ওই গ্রাম থেকে, কিন্তু আরো দূরে অনেক দূরে গ্রাম তার গ্রাম, তো আমি মানে সবাই হয়তো তুই কি বই পাস না, তো আমি মানে ওই যাইতাম, বই পাইয়া তো লাভ নাই, আমি কইতাম যে দূর মরলে মরছি।
আপনার এইরকম লেখাপড়া শেখার প্রতি আগ্রহ কেন হলো? বাচ্চাদের সাধারণত আগ্রহ থাকে না, হ্যাঁ আপনার কেন আগ্রহ ছিল?
মানে ওই আমাকে বাড়ি মানে সবাই লেখাপড়া করে বা টিভি দেখে বা খেলোয়াড় খেলা দেখে বা ওই পট কইরা ওই খেলোয়াড়ের নামটা কয়ে লেয় যে ক্রিস্টিয়ানো রোনালদো বা টেভেস বা ডেভিড মিলার এরকম, মানে যে কোনো আমি ওই ক্রিকেট খেলা দেখতে দেখতে আমি যতজন প্লেয়ারের নাম কইতে পারবো, একজন শিক্ষিত মানুষে ও এতজন প্লেয়ারের নাম কইতে পারবো। আপনি
দেখতেন যে আশেপাশে এরকম নাম বলে, আপনার খুব আগ্রহ হতো লেখাপড়া জানে?
আগ্রহ হইতো বা ওই লেখাপড়া করার জন্য। তারপরে আমার পাশে আরো কাহিনী আছে, তারপরে ওই যে যাইতাম আমি মাছের বাজার, তো ওনারে বললাম, বলার পরে উনি বললো তোরা আমি রাত্রে শিখাবো, তো আমি 4-5 দিন গেছি, আমার খালি ওই ABCD ওগুলো একটু শিখাইছে, শিখানোর পরে আমার সৎ বাবা গিয়া হয়েছে ওই জাইনালাইছে যে আয় আমার লেখাপড়া শিখাইতেছে, ওইছে তুই যদি আর একদিন যদি খালি আমার পোলারে যদি খালি কিছু শিখাবি তোরে ডেগার বলে আমাদের এখানে চুরি, যে চুরি দিয়া একটা ফার দিয়া একবার ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তোর বাহ হয়ে গেলাম, যদি আর একদিন খালি যদি তুই আমার পোলারে খালি পড়াবে আমার নিয়া আতে পাবে বাইন দেয় এমন মায়ের দিছে যে লেখাপড়া 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 আর বাচ্চার লেখাপড়া এভাবে মানে অনেক বোকা। তো আমার আম্মা গেছে পরে আমার আম্মারেও মারছে, আবার আমার ছোট বোন যে পরে আর আমার করে ভাত খাইতে দেয় না, তারপরে মানে হইতেছে যে তোর কত সাহস তুই লেখাপড়া করস না, লেখাপড়া করে মানে আমার এমন মাই মারছে আমার আম্মারেও মারছে, আবার আমার ছোট বোন যে তো মারে এলে আমাকে ওরা ভাত খাইতে দেয় না, মানে আমার একটু সেটু চিদা লাগে। আর ভাত দেখলে মানে আমার মনটা হয়ে যে কইতাম যে আমার একটু ভাত দেন, কিন্তু কিবরে ভাই আমার ঘরে ভাত দেয় না। মানে দুই তিন দিন পরে মানে আমি কি খাই, ওই যে পাতের মার আছে না, আমরা মার কই, আপনারা হন ফ্যান,
মার মার ফ্যান, হ্যাঁ দুটোই বলে,
ওই মার মানে আমার আম্মা ইচ্ছা হয়ে যায় একটু গণ কইরা বানাইয়া একটা ফাতিলের মধ্যে দিয়া ওই জায়গায় রাইকা রাখে, আর আমি ওই মারগুলো খাইয়া বাড়িয়া দেখা, মানে ওই আসার আগে আগে বাড়িয়া জায়গা ঘর থেকে, কারণ আগে ঘরে দেখলেই তো আমার ঘরে খালি মারে।
সদ বাবা কি করতো আপনার?
উনি খালি মদ খাইতো আর গাঁজা খাইতো, আর অনেকদিন মানে আমার মুখের মধ্যে চিপ দিয়া দৈরা, মানে মদ একদিন আমার মদ দিছে আমার মানে ইয়ের মধ্যে মুখের মধ্যে, মানে আমি বুঝতে পারলাম যেমন যে ওই যে মরিচ, যেমন আমি বলেও মরিচ খাইতাম না,
মরিচ যেমন ঝাল লাগে এরকম,
যেমন জাল কি মানে একবারে ভিতর যেমন আমার একবারে জ্বললে একদম সারকার হয়ে যায়, ঠিক আছে পানি পানি করতে করতে মানে আমি তারপরে দৌড়িয়ে গিয়ে একটা পুষ্কুণ্ডির মধ্যে পড়িয়া গিয়া পানি খাইলাম, পুষ্কুণ্ডির পানি খাইলাম, তারপরেও মানে কমে না, পরে কি খাওয়াইলো আমারে, আরে আল্লাহ শেষ, এরকম করতে করতে তারপরে আইলাম ওই জায়গা থেকে আয়া পড়লাম। পরে এখন পাঠায় আমারে বাজারে, উনি আমারে বাজারে পাঠায়, যার ভিক্ষা মাগা লাগবো না বাজারে যাবি তুই। এখন বাজারে যাই তো বাজারে গিয়ে ওই 100 টাকা 150 টাকা 200 টাকার মতন পাই, পাওয়ার সাথে সাথেই উনি সন্ধ্যার সময় আইসি আমার কাছ থেকে টেকা লইয়া জায়গা, মানে আমার মাইরিয়া টেকা লইয়া জায়গা,
ওই আপনি মাছে পানি দিয়ে
দিয়ে ওই টেকা গুলো লইয়া জায়গা যাইয়া আমার মায়ের তো মারে মায়ের টাকা পয়সা লইয়া জায়গা গিয়া মদ গাইয়া আবার রাত্রে এসে আবার আমার ঘরে মারে। তো আমি ওই কিছু মাছ টাছ নিতাম বাড়িতে খাওয়ার লাগা, তো আমার আম্মু কি করতো মানে ওই আমি দেখতাম যে আমার কি বড় মাছটা দেয় নাকি বাজি কইরা, তা আমার খুব মানে আমি তরকারি খাইতাম না, আমার জিব্রাতে আমার জাল লাগতো, আমি তরকারি খাইতাম না, আমি মাছ বাজি কইরা খাইতাম, কোনো কিছু না মরিচ টরিচ কিছু না, খালি একটু লবণ দিয়া।
আচ্ছা আচ্ছা,
তো আমি তো মানে এত বড় বড় খই মাছ টই মাছ এগুলা নিয়ে আইতাম, এত বড় বড় খই মাছ মিনি মাছ ওগুলা নিয়ে আইতাম, আমরা তো কই বেড়া মাছ কিন্তু ঢাকা মিনি মাছ বলে, ওই বেড়া মাছ ওগুলা নিয়ে আইতাম। তো আমার আম্মু কি করতো এগুলো সবগুলো ভালো করে বাজি কইরা উনার লেগে রেখে দিত, আমার ঘরে দিত না, আমার ঘরে দিত কি ওই যে ছোটো ছোটো চিংড়ি মিন্দি ওগুলো আনি না, ওগুলা দিত আর ভাত দিত এই অল্প, তো ওগুলা দিত। তো আমি একদিন
আমার কিনে নেওয়া নিয়ে আসা মাছ আপনাকে দিত না?
কিনে আনি নাই আমি, মানে ওই যে মাছে ফানি দেয় না,
ওই চেয়ে চিনতে যেটুকু পারেন টুকায় টুকায়
বা চুরি করে নিয়ে আইতাম, যেমন চুরি করে কিভাবে যেমন ওই লোকে মাছ বিক্রি করতেছে মানে ওইদিকে তাকাইতেছে, মানে আমি একটা আইন না এদিকে ডুবে চুপচাপ আইটে আয়া পড়তাম, আইন ওটা বাড়িতে নিয়ে আইতাম খাওয়া লাগে। কিন্তু ওই মাছটা আমার সদ বাবারে দেওয়া হইতো কিন্তু আমি খাইতাম না বা আমারে দেওয়া হইতো না, তো আমি আস্তে আস্তে জিকাইতাম, তো জিকাইলে আমারে মাছ দিত, তো আমি বয়ে এগুলা জিকাইতাম। তো একদিন আমি আমাকে এখানে বিয়া পাশের এলাকায়, তো আমি গেছি বিয়াতে, যে সবাই বিয়াতে যাইতেছে, তা আমি কই রে ইস বিয়াতে যাম, তো আমি যাইতেছি বিয়াতে, তো একটা মানে গাং পার হয়ে যাওয়া লাগে, মানে একটা খাল আছে দুজন কি বিয়ে ভাই, একটা খাল আছে ওই খাল পার হয়ে যাওয়া লাগে, তা আমি আর আমার ছোট বোন গেছি বিয়াতে, যাওয়ার পরে আমার পিলেটের সামনে মানে প্রথম একবার ওই অতিথি সকলের সাথে বুঝেন না বইলে, আমি গরিব মানুষ আমারই কি বইতে দিব, তিন চারবার মানে উঠে দিলে যে আমারে হাই ফকিরের বাচ্চা ফকির ট্রেনের মধ্যে আয়া বুঝোসকে, তো আমার তো খুব খান্দা আইতেছে, তো আমি গিয়া বইয়া রইলাম গে ওই যে এই জায়গায় পাক করে পাতিল গুলা রাখছে ওই জায়গায় কত সময় বইলাম, পরে যে সময় ওই ফকির লোকগুলার বাদ গুলা দিতেছে ওই সময় আমার ডাক দিল, পরে আমি আর আমার বোন গেলাম ওই জায়গায় খাইতে। এখন যাওয়ার পরে আমার আত্মা মনে হইলো আরে আমি খাইলাইতেছি আমরা মাংস খাইতেছি, আমার আম্মায় কি খাইবো, তো আমি কি করলাম তিন চারটা মাংস মানে ওই লঙ্গির এদিকে ডুবে রাইখা দিলাম যে আমার আম্মার লেগে নিয়ে যাই, তো তিন চারটা মাংস এখন পরে ভাত খাইয়া আবার কইতেছি যে ভাই আমার আম্মা আছে বাড়িতে আমার ঘরে চারটা ভাত দেন না, তো এক লোকে দেখলাম একটা প্লেট দিয়া মানে কিছু তরকারি আর ভাত দিল, এখন কি এক লমু পরে সাত কইলা মানে সাতের মধ্যে লইয়া লাইলাম, লইয়া পরে নিয়াইতেছি নিয়াইতেছি নিয়াইতেছি, এখন ওই যে ওই খালটা ফারমু, তো আমার বই আগে বাগে ওই খালের মধ্যে পইরা গেছে, পইরা মানে হয়তো সাঁতার জানে না ওই খালি মানে এরকম করতেছে, তাই আমি আমিও গেছি আমিও সাঁতার জানি না, তো আমিও পরে ধরছি এবং ধরার পরে মানে আমারও ওদিকে মানে অনেক সুর ওদিকে নিয়ে যাই দেখেছি আমরা দুজন দিয়ে পরে একটা লুকে দেখলো দেখে দৌড়িয়ে আমার দুজন উঠাইলো উঠানো পরে এটা কিন্তু কাবার শাড়ি নেই ওই ওটা আছে শার্টের এটা আছে
মানে ভাতটা কেন না
হ্যাঁ পরে নিয়ে গেলাম যাওয়ার সাথে সাথে কয়ে আমার সদ বাবা কইতেছে ভাত আনছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো হলো হয়ে মানে ওই লুকটাই সবগুলা খাইলো খাইয়া ওইটা এমন মাই মারলো আমারে যে এগুলো ফানি দেওয়া কে লাগে অথচ আমি বলতে পারতেছি না যে আমরা দুজন পানির মধ্যে পড়ে গেছিলাম একজন লুকে আমার উঠাইছে এই কথাও বলতে পারতেছি না মানে দুনু গালের মধ্যে চড়াইয়া মানে একবারে লাল করে লাগতেছে আমার গাল তো
অসহ্য একটা শৈশব এবং এই মানুষটির বয়স আপনার বয়স কত এই মুহূর্তে বলছিলেন যেন
এই 22-23 এরকম
22-23 বছর বয়স এবং গোলাপ হচ্ছে ওর নাম গোলাপের জীবন যে আসলে গোলাপ মতো না এবং সেই জীবনটা যে আসলে কণ্টকাকীর্ণ বা কাটাময় সেটা শুরু মাত্র কিন্তু আমরা বিশেষভাবে আপনাদেরকে বারবার আহ্বান জানাচ্ছি আজকের এই জীবনের গল্পটি শোনার জন্য হেলো 8920 200তম পর্ব শোনার জন্য তার একটি বিশেষ কারণ কিন্তু আছে প্রিয় শ্রোতা প্রথম দুটো গল্প আজকে আমরা হেলো 8920 200 পর্ব উপস্থাপন করেছি প্রথম গল্পটি ছিল মাকে খুঁজতে এসছেন একজন বালক সোহান হচ্ছে নাম আর আরেকজন আরেকটি দাবি নিয়ে আপনাদের কাছে এসছেন কি সেই দাবি আমার মনে হয় লাখ লাখ শ্রোতা যারা এখানে এসছেন তারা আজকে শুনলে মানে নিজের প্রাণ উজাড় করে দেবেন এই মানুষটির শখটি পূরণ করার জন্য কারণ তার শখটি একেবারেই ভিন্ন লাখো মানুষের মধ্যে একেবারেই ভিন্ন ইভেন কোটি মানুষের মধ্যে একেবারেই ভিন্ন এই ভিন্ন মানুষটিকে আমাদের সবার তার পাশে দাঁড়ানোর একটা অসম্ভব সুন্দর একটা সুযোগ তৈরি হয়েছে এবং সবাইকে আমি রিকোয়েস্ট করবো আজকের এই জীবনের গল্পটি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য অদ্ভুত সুন্দর একটা শখ নিয়ে এসে আজকের এই হেলো 8920 এসছে আমরা মাত্র 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হেলো 8920 আর আমার এই বন্ধুটিকে গোলাপকে যদি আপনারা দেখতে চান চলে আসুন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে আর জি কিবরিয়া নামে অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ এই পেজটিতে আমাদের এই ভদ্রলোকের ভিডিওটি দেওয়া আছে আপনারা চাইলে ওখানে গিয়ে ওকে দেখতে পারেন ফিরে আসছি ঠিক রাত একটায়
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
8920
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হেলো 8920 তে রাত একটা হচ্ছে সময় আজকে আপনারা হেলো 8920 200তম পর্ব শুনছেন 200তম পর্বের দুজন অতিথি একজনের জীবনের গল্প আমরা প্রথম পর্বে শেষ করেছি তিনি হচ্ছেন সোহান যিনি তার মাকে খুঁজতে এসেছিলেন আরেকজন মানুষ অন্যরকম একটা দাবি নিয়ে আজকে আপনাদের সামনে এসছেন অন্যরকম একটা শখ নিয়ে আপনাদের সামনে এসছেন আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের লাখ লাখ শ্রোতাকে প্লিজ লিসেন দিস স্টোরি একেবারে শেষ পর্যন্ত কারণ এই শখ পূরণ করার সামর্থ্য আমাদের সবার আছে প্রত্যেকটা মানুষের আছে কারণ অদ্ভুত এক শখ এই অদ্ভুত শখ এর আগে হেলো 8920 এভাবে কেউ কখনো নিয়ে আসেননি আমরা এই বন্ধুটির কাছে ফিরছি ওনার নাম হচ্ছে অনেক সুন্দর একটা নাম গোলাপ কিন্তু গোলাপকে অনেকে গোলাপ বলেন যাই হোক এই গোলাপের জীবনের যে গল্প সেটা গোলাপের মতো নয় গোলাপ ফুলের মতো সুন্দর নয় সেটা আমরা প্রথম দিকেই বুঝে গিয়েছি আবারও ফিরছি তার কাছে গোলাপ যেখানে আমরা ছিলাম আপনি বলছিলেন যে আপনার বাবা আপনার দুই গালে খুব চড়া ছিল কারণ পানিতে ভিজে গেছে জি তারপর
তো তারপরে তো ভিজে গেল সকাল হইলো আমি আবার বাজারে গেলাম তো বাজারে যাই এরকম 150-200 টাকা পাই
ওই সময় ভিক্ষা করতে হতো
হ্যাঁ ওই ভিক্ষা মানে ওই যে পানি দিতাম ভিক্ষা করতাম না মানে ওই ফট দিয়া মাসালা ফলে
কোন মাছে পানি দিয়ে
পানি দিয়ে
রোজগার করতো হ্যাঁ
মানে 150-200 টাকা
বাবা তো কিছু করতো না
না ওই আইসা আর ওর টেকা নিয়ে যেত আমার কাছ থেকে মাইরা টাইরা
আচ্ছা আর আপনার ছোট বোনটা তখন কত ছোট
ওই সময় মানে একটু বড় মানে ওরে এই সময় মানে ওই এতিমখানা দিয়ে দিছে আমার
বড় বোনটা
আমার বড় বোনের কাছে
আচ্ছা আর ওই আপনার মা তখন কি করে
ওই মানে ভিক্ষা টিক্ষা করতো
মাও ভিক্ষা টিক্ষা করতো আর আপনি বাজারে কাজ করতেন আর আপনার বাবা এগুলো টাকায় এরকম উড়াই
খালি মদ খাইতো
আপনার ওই যে আসল যে বাবা সে যে চলে গেছে তো গেছে কোনো খোঁজ খবর নেই
না মানে একবার আমি গেছিলাম যে এরকম এত মার মারে সবাই আমার কইতেছে যে তোর তো বাপ আছে নিজের বাপ আছে তো তুই তোর নিজের বাপের কাছে জায়গা আমার নিজের বাপে একটা বিয়া করছে ওই জায়গায় তো আমি গেছি যাওয়ার পরে আমার কইতেছে যে যা তুই আমার কোনো ছেলে না আমার কোনো ছেলে সন্তান নাই মানে কয়ে আমার এভাবে মানে ধাক্কা দেয়া দিছে তো আরেকজনে আমারে রাখলো রাখার পরে 5 দিন আমারে রাখলো পাঁচ দিনে আমি গরু রাখলাম, মানে গরু রাখতে দেয়
ওইখানে বাবার কাছে,
বাবার কাছে, বাবা আমার রাখে নাই মানে আরেকজন আমার রাখায় দিয়া দিয়ে দিকে আরেকজন রাখলো, তো আমি গরু রাখতে দেয় গরু রাখি এরকম। ওটাতে দিন থেকে আমার আম্মা গেছে, মরি আমার আম্মারে মানে আমি দেখা মানে গরু মরু পালাইয়া দৌড়িয়া মানে এর পিছে পিছে গেছিগা বাড়িতে। যাওয়ার পরে তো হ্যাঁ আইছে ঠিক আছে ভালো হয়েছে আইসস তুই, মানে আমার সৎ বাবা একটু আদর টাদর করতেছে, খইরা মানে আমার পাঠাইলো আবার বাজারে ওই মাছের ইয়েতে। এখন ওনার ঘরে হইলো আমার সৎ বাবার ঘরে হইলো একটা ছেলে একটা মেয়ে, আমার আরো দুই ভাই বোন হইলাম আমরা পাঁচজন, আর আমার আম্মু আর আমার আব্বু সৎ বাবু হইলো সাতজন। এই সাতজন রে আমি একলা খাওয়াইতাম রুজি কইরা, ওই মাছে পানি দিয়ে আমি সাতজন রে খাওয়াইতাম। তারপরেও আবার ওই লোকে আবার আমার কাছ থেকে টাকা পয়সা খাইরা নিয়া মদ খাইতো। সাতজন রে আমি তিন কেজি কইরা চাল লাগে আমাদের প্রতিদিন। এখন ওটাতে একদিন কি করলাম আমি একজন শাহবাজপুরের একটা লোকের একটা মাছ মানে ওই যে খালিয়ারা মাছ বলে হয়
জি,
একটা মাছ আমি চুরি করে লেছি, তো দেখে লাইছি দেখে আমার দুই ট্যাঙ্কের মধ্যে দৌড়ায় এমনি গা জুড়ে একটা আসার মাইরা দিছে, আমার এক আসার দিছে একবারে আমি অজ্ঞান হইয়া মানে মুখে দি পেনা টেনা বার হইয়া। এখন তো আমাকে এলাকার সব মানুষ সবাই ধরছে, হ্যাঁ কুলাটারে তো তুই মাইরা পালাই দিছ। এখন তো আমার তাড়াতাড়ি করে হসপিটাল নিছে নেওয়া, মানে হসপিটাল নেওয়ার পরে মানে একটু আমি আমি মানে দুই তিন দিন পরে এরকম আমি সজাগ হয়ে কি রে এনে আমি কে আমার মাথার উপরে আবার ফ্যান এই সেই আবার মানে গার মধ্যে ভালো ভালো শার্ট ফ্যান খালেন কি। পরে আমার আম্মায় আমার জোড়া দৌড়া হইতেছে, রে পুত ধরে তো এক লোকে আসার মেঘা দিছিল তুই আর মাছ চুরি করিস না রে পুত আয়া পড়ে। পরে আমি আমার আপন নানির পাঁচ বোন, তো আমার নানির এক বোনের কাছে এক বোনে হসপিটাল চাকরি করে, তো ওই বোনের কাছে আমার ফাটাই দিল। আমার বড় বোনের মানে 18 বছর হয়ে গেছে ওই জায়গা থেকে দিয়া দিল যে এতিমখানা আর থাকা যাইব না 18 বছরের পরে।
আচ্ছা আচ্ছা,
তো এখন আমার বড় বোন তো বড় বোন অনেক সুন্দরে আবার লেখাপড়া করছে, অনেক লোকে অনেক কথা কয়। এরপরে আমার বড় বোন যে ওই আমার নানা বাড়ি দিয়া দিল, দেওয়ার পরে কয়েকদিন পরে আমার তো আসার মাইরা দিল, তা আমি আর বয়ে যাই না বাজারের মধ্যে। তারপরে মানে আমার বড় বোন কইতেছে যে ঠিক আছে আম্মা তারে ওখানের মধ্যে পাঠাই দাও দেখি একটু লেখাপড়া নিয়ে করাইতে পারি। তো এ কথা কই আমার তো লেখাপড়ার কথা কইলি মানে যে কোনো জায়গায় হোক আমি যাইতাম গা।
আচ্ছা আচ্ছা,
যে আমার লেখাপড়া করার খুব শখ, যে সবাই ক্রিকেট খেলতে যায় কি সুন্দর নাম লেখে, অমুকের নাম লেখে অমুকের নাম লেখে, সে কত করছে ওগুলা হয়, আর আমি তো খালি বয়ে বয়ে দেখি আমি লিখতে পারি না। বা আমার একদিন একজনে কইছে যে তোর নামটা লিখতো, আমার নামটা কোন অক্ষর দেওয়া লিখতে হয় এটাও আমি জানি না। তারপরে গেলাম, যাওয়ার পরে আমার ছোট মামা আছে মেজর মানে দু তিনজন মামা, তো একজনে ওয়ার্কশপ আছে না কি বিয়ে ভাই, এই ওয়ার্কশপের মধ্যে ওই যে পেইন্টের কাজ করে স্টিলের আলমারি পেইন্ট আমার এগুলোর মধ্যে নিয়ে লাগাই দিল। যে আমি গোসাই গোসাইতে গোসাইতে মানে প্রথম দিনে হাতের এই যে দেখেন হাতের টুসা মুসা মানে উঠে গেল গরম লাগে ভাই।
কত বছর বয়সে মনে আছে?
এই সময় মনে হয় আমার মাত্র হইব 6 থেকে 7 বছর।
6 থেকে 7 বছর বয়সে
এরকম হইব?
এর আগে আপনি মাছ চুরি করতেন?
মাছ চুরি করতাম, ভিক্ষা করতাম,
এরপরে পেইন্টের কাজে লাগিয়ে,
এরপরে দিল আমার পেইন্টের কাজে
লাগে
শিরিশ কাগজ দিয়া স্টিলের উপরে গসলে মানে হাতে গরম লাগে। তো বাড়িতে গিয়ে আমার বোন দিয়ে দেখাই যে আপা দেখ আমার টুসা উঠে যায়।
আপন বোন?
আপন বোন। তো হ্যাঁ আমার জড়ায় দৌড়া মানে অনেক খান্দে কিন্তু কিছু কইতে পারে না, আর হয়তো অনেক সুন্দর হয় বারিন্দার তো বাড়িতে দেয় না মানে অনেক বকাবকি করে আমার মামা তারা যে বেয়াদবের বাচ্চা তুই বারিন্দার বাড়স, আর বারিন্দার আমরা কোয়ার্টারে থাকতাম তো বারিন্দার বাড়াইলে মানে অনেক লোকে তাকাইতো ওদিকে, তো বেশি হয়েও খানতো অনেক যে আল্লাহ আমাকে কপালে এত দুঃখ দিল রে আল্লাহ এত দুঃখ দিল।
আপনার জীবনের গল্প বলতে গেলে এরকম পরিস্থিতির মুখোমুখি আমরা অবশ্যই হব, কারণ খুবই কষ্টময় জীবন 21 বছরের, এটা বলতে গেলে আপনি এরকম ইমোশনাল হয়ে যাবেন এটা খুবই স্বাভাবিক, কিন্তু একটু একটু নিয়ন্ত্রণ করে সামনের দিকে পুরো স্টোরিটা আমি বলার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ।
তারপরে আমার বড় বোন আমার জোড়া ধরে অনেক কাঁদলো যে রে ভাই কি করবি। তারপরে আমি ওই পেইন্টের কাজ শিক্ষা লাইলাম পুরো, শিখার পরে আমার বেতন ধরলো 2000 টাকা, যে 1000 টাকা দিতে হইব খাওয়াত, আর 1000 টাকা আমি ওই যে আমার নানির কাছে জমাই যে ভবিষ্যতে একটা কিছু করা যাইব, ওই জমাই তো জমাই। তো এরপরে আমার বড় বোন ইটার বিয়ে হয়ে গেল, আমার বড় বোন চলে গেল কুমিল্লা আমার মামার কাছে।
আচ্ছা আচ্ছা,
তো আমার মামায় কইছিল একটা গার্মেন্টসে ঢুকাইব, তো গার্মেন্টসে নাকি অনেক খারাপ বা হয়তো অনেক সুন্দর এরকম দেখলে এই সেই
হতে পারে
এর জন্য ওনারে বিয়া দিয়ে দিল।
আচ্ছা,
কুমিল্লার একজন লোকের কাছে। আচ্ছা ভালো, দিয়ে দিল, বাস ঠিক আছে। আমি তো ওই জায়গায় একা, আমি ওই প্রিন্টের কাজ করতেছি, মাস শেষ হইলে 2000 টাকা, 1000 টাকা ওনারা খাওয়ার খাইটা রেখা দেয় আমার নানি তারা, আর 1000 টাকা তাগর গেছে জমাই। তো 4-5 বছর কাজ করার পরে আমার আত্মহত্যা হয় কি, যে তুই তো 12000 টাকা পাবি মাত্র। আমি শুনলাম, আরে আল্লাহ রে, এত বছর চাকরি করে মাত্র 12000 টাকা পামু, এটা তো 1 বছরের টেকা। তো আমার নানি রে আমি কইতেছি, নানি আমি কি তোমার কাছে এর লাইগা টেকা জমাইছিলাম, আমি এত বছর পরে মাত্র 12000 টাকা পামু, হয়তো আর মারে তো দিলাইছি, তুই নিলে এই করলি সেই করলি, মানে এরকম করলো। হওয়ার পরে মানে আমার ঘুম আসে না, এত কান্দাইতেছে এই রাত্রেটা। পরে আমি আমার আম্মারে ফোন দিয়া করলাম যে আম্মা এরকম এরকম। তো আমার আম্মা আসলে খুব ভালো কথাই কইছে, যে রে ফুদ দেখ, আমার ঘরে এমন পরিস্থিতি ছিল, তোরে হয়তো তুই একটু বড় হইছস এখন, হয়তো তোরে আমি, তুই হয়তো অনেক খারাপ হইলে না ফুলা পাইনের লোকের তাইকা, আমার বায়ন্তের কাছে তুই গেছিলি, খুব ভালো হয়েছে সবাই, ভূত খুব ভালো হয়েছে, তুই খুব ভালো হইছস, ভালো বাসা শিখছস, টাকা পয়সা দিয়ে কি হইব, হয়তো তুই আমার কাছে তাইকা অনেক খারাপ হয়ে যাইতি, আর না হয়তো তুই নষ্ট হয়ে যাইতি, বিড়ি খাইতি, সিগারেট খাইতি, তো এগুলো কিছু খাস নাই, তুই ভালোই আসস। তো আমি পরের দিন কইলাম ঠিক আছে আমি বাড়ি যাবোগা। তো ওই
বাড়ি মানে আপনার সদ বাবার ওখানে? আবার
না মানে হ, মানে আমাদের বাড়িতেই,
ওটাই তো সদ বাবার।
হ্যাঁ, তো এখন এখন তো আমি বড় হয়ে গেছি, এখন তো আর আমারে মারে না। তো আমি তো আয় পড়লাম, আসার পরেও আইসা দেখি যে মদ খাইয়া আমার আম্মারে মারতেছে। তো আমি তো কিছু, আমি ঘুমাই পাশে, তো শরীরে খালি খাপতেছে যে আল্লাহ আমারও নি মারে। তো তারপরে আমাকে এলাকাতে শ্রীমঙ্গলে একটা দোকানে আমি পেইন্টের কাজ নিলাম, তো বেতন ধরলো 2500 টাকা। তো ধরার পরে এক লোকে মানে মিরপুর 1 নম্বরে হের বোন যে বিয়া দিছে,
ঢাকা মিরপুর 1 নম্বর,
হ্যাঁ
আচ্ছা,
তার বোন বিয়া দিছে যেই মালিকের আমি কাজ করি।
আচ্ছা,
ওই লোক গেছে ওই জায়গায়, গিয়া ফেস কিন্তু আপনার মতন।
আচ্ছা,
তো যাওয়ার পরে আমার খাস দিকে আমি আসতে মারতেছি মিশিল দিয়ে, তো ওই লোকে কইতেছে গুলাব এদিকে আসো, তুমি কি আমার এখানে চলে যাইবা
ঢাকাতে?
হ্যাঁ।
আচ্ছা,
তো আমার আমার মনে হয় আত্মার তো যে সময় আম্মা যে সময় মারতার সময় মানে আমি টিভিতে দেখতাম খেলা, তো আমি খালি কইতাম যে ডাহাত জামগা, তো আমার তো কইছে ডাহাত জামগা, হাই রে আমি ডাহাত জামগা, ডাহাত জামগা, মানে আমার তো একবারে মানে হ ভাই হ আমি ডাহাত জামগা ওই লোকে কইতেছি। তুমি আগে ভালো করে বুঝো, তোমার মা বাপে আগে দিও। তো আমি গিয়ে আমার আম্মারে কইলাম, তো আমার আম্মার খুঁজে ফুট দেখার সর, তো রাইট পাইলে উনি খালি মানুষকে মারিলাই, মানুষ মারিলে খাইকে ফেলাই দিন তুই যে যাইতে। তো আমি একটু সাহস করে কইলাম, আম্মা সারা জীবন তো খালি মায়ের খাইয়ে আইলাম, এত মায়ের খাইছি, আমার যদি এখন জুড়ে খেয়ে করতে তাবর মারে তো আমার চোখে দিয়ে পানি আসে না, মানে এত শক্ত হয়ে গেছে, আমার যদি 6-7টা তাবর মাইরা দেয় তারপরে চোখে দিয়ে পানি আসে না ভাই। তারপরে কইলাম আম্মারে, পরে আম্মা ইচ্ছা ঠিক আছে যাও। পরে আইলাম, আসার পরে ওই লোকরে আমি যেভাবে এই জায়গায় গল্পগুলা কইতেছি ওই লোকে ওই গল্পগুলা কইছি
শুরু থেকে শেষ পর্যন্ত।
হওয়ার পরে ওই লোকে আমারে কইল, ঠিক আছে তুমি একটা বই কিনে তোমার বাবির কাছে পড়তে বইব।
মানে তখন আপনি ওখানে বলেছেন যে আমার পড়ার শখ,
আমার লেখাপড়া করতাম।
আচ্ছা,
তো কইল তুমি একটা বই কিনে, উনি একটা বই কিনে দিল একের ভিতরে 5 দিয়া। তো আমি কাজ কইরে আইয়া বাবির কাছে বইতে বই পড়তে যাই, বাবির পুলা আছে একটা সেরি আছে, তো ওরা তিনজনের কাছে আমি পড়তে বই, তো ওরা দেখাই দেয় যে আঙ্কেল এভাবে এ বি লিখবেন, সি এ বি সি ডি ওগুলো লিখবেন, লিখবেন আস্তে আস্তে আপনার অনেক ভালো। তো আমি মনে করেন এ বি সি ডি ওগুলো 3-4 দিন দেখানোর পরে মানে এমনি আনাদিকে লিখে লাই আমি। তো আমার সবাই কইতেছে তোমার সেন্স শক্তি ভালো আছে, তুমি যদি একবার লেখাপড়া করতে পারতা তাহলে দেখতা তুমি অনেক
ভালো করতে,
ভালো করতা। ওখানে তো আমার অনেক কান্দাইছে যে ইসরে আমার যদি কেউ একটু লেখাপড়া করাইতো। এই সময় আমি শুনছি যে ফার্ম গেটে ওই যে টুকাই পোলা পাইন আছে এগুলারে মানুষের নিয়ে লেখাপড়া শেখায়।
আচ্ছা, তখন আপনার বয়স কত?
এ সময় মনে করেন আমার প্রায় 12-13 বছর, 12-13-14 এরকম হইতে পারে।
আচ্ছা,
তো আমি আইসা ফার্ম গেটে
ঢাকাতে মিরপুরে থাকা অবস্থায় ফার্ম গেটে
আসে। হ্যাঁ, ওই আমি আমার বাইরে খুললাম যে ভাই আমার একটু কাজ আছে আমি একটু ফার্ম গেটে যাবো, মানে ওনারে আর কই না যে আমি ওই ওই ফোড়া লেগে যাইতেছি। তো কইয়া আইসা ওই ফার্ম গেটের ইয়ের মধ্যে ওই যে ব্রিজটা আছে, ব্রিজটা ওই জায়গায় আমি খাড়াইয়া থাকি, বুঝছেন প্রিয়া ভাই? তো এভাবে খাড়াইয়া থাকি, তো অনেক মহিলা হলরে দেখি, কিন্তু খারে বলবো আমি যে আপা আমার একটু লেখাপড়া করাইবেন। তো এক মহিলার আমি বলতেছি যে আপু এই জায়গায় নাকি ওই টুকাই পোলাপাত করে একটু লেখাপড়া শিখায়, কয় ওই দিয়া তুমি তো চুর, পকেট চুর। তুমি তোমারে কি টুকার মতো লাগে নাকি? পরে মানে আমার আরো দাঁড়ি মারি মাইয়া, মানে আমি তো অবাক হয়ে গেলাম, আমি খাড়ায় রইলাম। পরে আবার শুক্রবারে শুক্রবারে আসতাম আমি, এরকম তিন চার শুক্রবারে আসলাম, কিন্তু কেউ কয় না আমারে যে ভাই আসো আমি তোমার লেখাপড়া শিখাবো। পরে একটা লুকরে হইলাম, ভাই আচ্ছা আপনার জানা মতন এখানে ওই যে অবয়াসম বা ওই কি জানি কয় যে বা বয়স্ক লুকরে যে লেখাপড়া শিখায় এগুলা একটু আপনার জানা আছে, আমার একটু কইতে পারবেন? আরে ভাই জানতো এগুলা বাজে কাজ লই আইছেন এর মধ্যে জানবে। হয়ে মানে আমার একটা জারি দিল। পরে আবার আমি কি করলাম, ওই আইটা আমি সংসদ ভবনের সামনে দিয়ে গেছি এক নম্বর আইটা মানুষে জিগায় জিগায় আইটা আইটা গেছি গিয়া এক নম্বরে গেছি। যাওয়ার পরে ভাই কইতেছে, কি ব্যাপার তুমি একা একা কোথায় গেছিলা আর শরীরে ভাবে গানছে কেন? ওই না ভাই ওই একটু এদিকে খেলতে গেছিলাম, কিন্তু আমি আবার খুব ভালো ক্রিকেট খেলতে পারি ভাই।
আচ্ছা
আমার মনে হয় আমি যদি লেখাপড়া করতাম তাহলে এই যে মুস্তাফিজুর আইছে না, মুস্তাফিজুরের আগে আমি আইতাম বাংলাদেশ জাতীয় দল। কারণ মুস্তাফিজুরের বোলিং এর ডাইস আর আমার বোলিং এর ডাইস একবারে সেম একরকম। আমি যতদিন ক্রিকেট খেলাইছি আমাদের এখানে ওই যে আবুল মাল আব্দুল মুহিত ছিল প্রধান অতিথি, আমার একটা ম্যাচের মধ্যে দিছিল 10 রান লাগে এক ওভারে ভাই বোলিং করার জন্য। আমি এক ওভারে 3টা বোল্ড করছি কিন্তু রান নিতে পারে নাই। আমি যতটা ম্যাচ খেলাইছি নিম্নমানেও প্রতি ম্যাচে 3টা 4টা উইকেট ফেলাইছি, কিন্তু আমি তো আমার তো লেখাপড়া নাই। আমি এই কথা ভাবলে আর খেলা যায় না, বা আমি গিয়ে কি করবো, আমার তো লেখাপড়া নাই। বা আর অনেকে কি সুন্দর নাম লেখে রান লেখে সে কত করছে ওগুলো লেখে, আমার খালি দেখে খালি খান্দা আসে। অনেকজনে কয় আরে আমি শিখাম না তোরে, কিন্তু ভাই অনেকেই কয় কিন্তু কাজের বেলা তো সেই আসে না।
আপনি যেটা বলছিলেন যে ওই যে আপনাকে যে লোক নিয়ে আসলো মিরপুরে সে আপনাকে দেখে বলছে কোত্থেকে আসছিস, তারপর আপনি ঘাম ছিলেন?
হ্যাঁ ওই আমার ভাই এই যে আমার ইয়ে করলো,
কি নাম ছিল ভাই?
ওনার নাম বিল্লাল।
বিল্লাল হ্যাঁ,
তো উনি খুব ভালো, উনি ভালো বলতে ওনার দোকান হইলো আপনার কিস্তিতে সব টিভি টাবি ওগুলা বিক্রি করতো আর আমি খালি পেন্ট করতাম। তো উনি আমারে কইছে যে ঠিক আছে তুমি লেখাপড়া করো। ওই ওনার কারণে আমি ওই যে এ বি সি ডি এগুলো একটু বুঝি, যে এ বি কোনটা সি কোনটা খ খ কোনটা এগুলো একটু আমি বুঝি। এখন বুঝছেন কি প্রিয় ভাই, মানে দোকান ছুট হয়ে গেল, এখন কি করি? আমার তো মানে হেনে একটা আলমারি কালার হলে দিত 300 টাকা, টাকা খাওয়া সব মালিকের। এখন এক মাসে মনে করেন এরকম রুম ছুট হয়ে গেছে অফিসের মতন। আপনি এখন কয়টা আলমারি আসবে? মানে ওই আলমারি বিক্রি হওয়ার পরে কালার করবো, তারপরে আবার বিক্রি হওয়ার পরে আবার কালার করবো, তাহলে তো আমার পুষে না। আমার 5টা আলমারিও মাসে কালার হয় না, তাহলে আমি কত পাবো? আমি এটি ভাবি বয়ে বয়ে। তারপরে আমার পাশের রুমে একজনের সুইটারে চাকরি করে, তো এইটা হইলো এর লগে আমার খুব মানে মিল। তাগর রুমেকে টিভি উবি দেখি, তো আমারও হইতেছে আমি হইতেছি আর মানে তার বেতন পাই আয়া গল্প করতেছে যে আমি 20,000 পাইছি। আমি তো মাথার মধ্যে হাত, আরে আল্লাহ রে আমাকে এলাকার মানুষ বিদেশ গিয়ে পায় না 20,000, হে বাংলাদেশে 20,000 টাকা পায় কি চাকরি করে দেখা লাগবো? তো আমি এর কইলাম যে ভাই মোস্তফা ভাই আপনি অফিসে কি চাকরি করেন? আমরা সুইটার বানাই। আমি ওই আমারে নিব হয় নিব না মানে আমি ওই আমারে কি আপনি হাসি গাইতে পারবেন? হরে মেয়ে নিব না মানে আপনি আমার লগে লইয়েন। এখন তো পরে আমি কি কি লাগে ভোটার আইডি কার্ড লাগে, তো আমার ভোটার আইডি কার্ড নাই। এখন কি করি আমি পরে গেলাম গা বাড়ি, যে আমার এক কথা ওই সুইটার ব্যাটুরি দিয়ে ঢুকা লাগবো। বাড়িতে গেলাম গা গিয়া একজন কইলাম এরকম এরকম, ওই সময় মানে ওই ভোটার আইডি কার্ডের লিস্ট দেয়, তো লিস্ট দিল, দেওয়ার এক মাস পরেই আমার একটা ভোটার আইডি কার্ড দিলে এলো। দেওয়ার পরে আমি আবার আয়া বললাম দৌড়িয়া আয়া কইলাম মোস্তফা এই যে আমার ভোটার আইডি কার্ড ঠিক আছে। তারপরে লেগে গেল ইনচার্জের সামনে, ইনচার্জের কয় ছোট
বয়সে ছোট,
হ্যাঁ কয় ছোট, আর এগুলো তো মনে হয় কোচেস মারা লাগে এভাবে খাড়াইয়া এভাবে কোচেস মারা লাগে আর অনেক শক্তির কাজ ওগুলো। তো ওই লোকে কইতেছে না না এই লোকরে দেওয়া হবে না। তো আমার আরো মন গেল গা ভাঙ্গা, কারণ আমার ওই যে ওই ভাই অফিসের এই কিন্তু আবার খুব পদাপচালী লোক। আমি গিয়ে হেরে গিয়ে হইলাম।
কোন অফিসের এটা?
ওই যে ওয়ার্কশপের ওই যে পেইন্টের যেটা,
আচ্ছা আচ্ছা
বিল্লাল ভাই, বিল্লাল ভাই, বিল্লাল ভাই রে গিয়া হইলাম। বিল্লাল ভাই আবার সাথে সাথে ওই অফিসে ফোন দিল যে হই মিয়া হে পারবো ইনচার্জ হইলো। তারপরে ইনচার্জ হইলো আচ্ছা ঠিক আছে ঘরে পাঠাও। পরে আমি গেলাম, যাওয়ার পরে আমার চাকরি হয়ে গেল। এখন মানে আমার হয়েছে যে দেখো আমি আমার মেশিনে কি করি না করি তুমি খালি খারাইয়া বইয়া দেখবা, তোমার কাজ হইলো 4-5 দিনের আর কোনো কাজ নাই। এখন আমি তো এই কাজ করতেছি, আমি দেখতেছি এর সামনে আবার আরেক মহিলা কাজ করে, তা আমি আত্মা ওই মহিলার দিকে তাহাইলে ওই মহিলা আমার ডাক দেয় যে গুলা ভাই আপনি আমার মেশিন আসেন।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে এখানে জীবনের গল্প বলছে গোলাপ। গোলাপকে যদি আপনারা দেখতে চান আপনারা ফেসবুকে আসবেন, ওর একটা ভিডিও আমরা দিয়ে দিয়েছি এবং একটা বিশেষ আরজি নিয়ে আজকে আমাদের লাখো জনতার মুখোমুখি হয়েছে। গোলাপ আসলে কি বলতে চায়, কোন আরজি নিয়ে এসছে সেটা আমরা শুনবো। এবং আজকের এই হ্যালো ইট 920 200তম পর্ব আপনারা শুনছেন, আমরা খুব গৌরবের সাথে বলতে পারি, খুব ভালোবাসা নিয়ে আপনাদেরকে বলতে পারি যে 200তম পর্ব পার করছে আজকে হ্যালো ইট 920। এবং 200তম পর্বে আমরা দুইজন অতিথিকে পেয়েছি। একজন হচ্ছেন সোহান, যিনি তার মার খোঁজে এসছেন, 28 বছরের যুবক, জীবনে একটা বারের জন্যও জ্ঞানত মার সঙ্গে তার দেখা হয়নি। এই অর্থে বলছি যে আসলে সে যখন মাকে হারিয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 3.5 মাস। এবং তার যে স্টোরি আপনারা প্রথমে শুনেছেন, সেই মানুষটি আজকে মার খোঁজ করে বেরিয়েছে, বাবাও মারা গেছে, সে যখন ক্লাস 3-তে পড়ে, 8 বছর তার যখন বয়স। এই মানুষটির জীবনে আসলে কেউই নেই, আত্মীয় স্বজন বলতে, রক্তের সম্পর্ক বলতে আসলে সেরকম কেউই নেই। সে তার মার খোঁজ করে বেড়াচ্ছে, জীবনে মরার আগে একটা বার অন্তত মার মুখ দেখে যেতে চাই। ওর একটা ভিডিও আমাদের ফেসবুকে দেওয়া আছে, আমার মনে হয় যদি ওকে দেখেন হয়তো কেউ সাহায্য করতে পারেন। ওর মা আদৌ দেশে আছে নাকি দেশের বাইরে আছে আমরা জানি না। তো আমাদের হ্যালো ইট 920 এর অনেক বড় সাকসেস হবে যদি এই সোহানের মাকে আমরা একটা বারের জন্য সোহানের সাথে মিলিয়ে দিতে পারি। এবং একই সাথে আরো একটি অপশন আছে, আজকে এই যে গোলাপ, এই গোলাপ একটা বিশেষ আরজি নিয়ে আপনাদের কাছে এসছে, সেই আরজির কিছু অংশ যদি আমরা ভাই হিসেবে ওর পাশে দাঁড়িয়ে পূরণ করতে পারি। অদ্ভুত এক শখ নিয়েও আজকে এসছে যেটা হ্যালো ইট 920-তে এই যাবৎকালে কখনো হয়নি, এই সেই শখের কিছুটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো আমাদের হ্যালো ইট 920 200তম পর্ব আমরা খুব ভালোভাবে আমরা উদযাপন করতে পেরেছি। এটাই হবে আমাদের সবচেয়ে বড় উদযাপন। আমরা মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব এবং 4 মিনিট পরেই গোলাপকে নিয়ে আমরা আবারও ফিরে আসছি। আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। এবং যারা ফোন করতে চান আমাদের স্টুডিওতে জীবনের গল্প বলার জন্য, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920. Close up, the closer the better.
4 মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং গোলাপ রয়েছে এখানে তার জীবনের গল্প নিয়ে হ্যালো ইট 920 200তম পর্বে। আমরা শেষ পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে ওর কথাগুলো একটু শুনবো ধৈর্য ধরে। অ্যান্ড প্লিজ লিসন দিস, দিস ইজ আ রিকোয়েস্ট ফর এভরিবডি, আপনারা প্লিজ শুনবেন। এবং গোলাপ আজকে একটা বিশেষ শখ নিয়ে আপনাদের কাছে এসছে। আমাদের হ্যালো ইট 920 শ্রোতা যারা আছেন তারা নিঃসন্দেহে এই শখ প্রত্যেকে পূরণ করতে পারেন। আমরা একটু শুনি মনোযোগ দিয়ে, অদ্ভুত এক শখ, সেই শখের জায়গাটায় আমরা শেষের দিকে যাব, কিন্তু এখন জীবনের গল্পটা পুরোপুরি উদ্ধার করতে চাই। গোলাপ, আপনি যেটা বলছিলেন যে এই কিভাবে কাজ করে, আপনি একটা মেয়ের দিকে তাকাচ্ছিলেন, মহিলাটা কিভাবে বুঝিয়ে দিচ্ছিল আপনাকে, বলুন।
আমার ওই ভাবি কইল যে গোলাপ ভাই আপনি আমার মেশিনে আসেন, ওই আমার যে নিচে তার মেশিনে যদি কোসেস মারি তাহলে মানে পাঠাইটা পড়ে যায় নিচে, আর ভাবির মেশিনে যদি মারি তাহলে খুব সুন্দর মাল বানানো যায়। তাই আমি কথা কইতেছি তো পাশের অপারেটর হলে আমার ডাক দিছে এগুলো ভাই এদিকে আসেন। তো আমি গেলাম, তো আমার কইতেছে লাগি মানে এরকম বাজে বাজে কমন করতেছে। তো আমি কইতেছি আমি কিছু কই না, তো আমি আর ভাবি কিনে যাই না, ভাবির দিকে তাকাই না। তো ভাবি আমার ডাক দিছে যে গোলাপ ভাই কি হয়েছে। তারপরে ভাবির হইতেছে যে ভাবি এরকম এরকম আমার হয়। তো ভাবি আমার একটা ভালো কথা কইছে, ভাবি কইছে দেখেন আপনি তো খাসিতে আসছেন, সে কি হইলো না হইলো এগুলার দিকে আপনি খান না দিয়া আপনি আমার মেশিনে খাসিগেন। তো আমি বললাম ঠিকই তো ভাবি, তো ভালো কথাই হয়েছে, তো আমি আর এগোর মেশিনে যাই না। তারপর ভাবির মেশিনে আমি বানাই, যে ভাবির জামাই আবার মানে আমার দিকে তাহায় যে আমিনি আর আমি এমন আমার কথা হলো যে একজন মহিলা মানুষের যেহেতু আমার এই খাসটা শিখাইতেছে, তাহলে আমি এমন কোনো খাস করব না যে আমার শরীরটা মহিলার শরীরে লাগাবো না, যে ওই মহিলায় যাতে জীবনে একবার হইলে হইতে পারে আমার যে আমি একটা পুলারে খাস শিখাইছিলাম, আমার শরীরে তার শরীরটা একবার টাচ লাগাইনি, এরকম মানে ভাবি ইচ্ছা করে চায় যে আমার শরীরে হের শরীর লাগাই লাগাই তো মানে দেখতে চায় যে আমি কি করি। তো আমি তো এভাবে মানে চারটা জায়গা সরিয়া যাই, সরিয়া কই যে ভাবি আপনি সরেন আমি এটা উঠাই বা আমি এটা করতেছি, তো এখানে আমার মুখে দিতে হয়। তো এগুলো করতে করতে মানে আবার হের জামাইয়ের সাথে শেয়ার করে বাসাতে গিয়া যে এরকম এরকম, তো হের জামাই আবার কইতেছে যে তাহলে তুমি গোলাপরে বিয়া করে দাও, এত যেমন গোলাপ গোলাপ করো তাহলে তুমি গোলাপরে বিয়া করে দাও তুমি, এখন তো আমি দেখতেছি যে তাগো সংসারে মানে
অশান্তি
অশান্তি হয়ে যাইতেছে। তাই আমি কইলাম ভাবি আসলে আমার ভুল হয়েছে, আপনি মিশিন হওয়ায় আপনি আমার আল্লাহর হস্তে মাপ দিয়েন, আর আমি ওই কুনায় মিশিন নিব, আপনি যেহেতু আমার খাস শিখাইছেন আপনি কোনো চিন্তা করলেন না, আমি ওই কুনায় মিশিন নিব। তো আরেক সুপারভাইজারে কইলাম ভাই আমার একটা মিশিন দেন না, তো আমার যে নিছিল হে কিন্তু এক মাসে 15,000-16,000 টাকা বেতন ভাই কিবরিয়া ভাই, অথচ ওই লোকে মনে করেন আমার লাগিয়া আমার সুপারভাইজারের মিশিন দেন না দিকা হের মিশিন চাইলা যাইতে গেছে, আপনি আমার মিশিন চালান আমি এক মাস চালাবো না মিশিন। আমার কথা হইলো আমার বউ বাচ্চা নাই, আমার বাড়িতে টাকা পাঠানি লাগে না, ওই বেটার বউ বাচ্চা আছে সব আছে, ওই যদি একটা মাস যদি কাজ না করে তার 15,000-16,000 টাকা মিস, তে আমি এই কাজ করতে পারবো না, আমি তার অফিসের মধ্যে তার ফায়ের মধ্যে দোষি যে ভাই আমি আপনার মেশিন চালাবো না।
আচ্ছা
আমার যদি এক মাস না আরো 2 মাস ঘুরায় মেশিন দেয় না তো আমি আপনার মেশিন চালাবো না, আপনি আপনার মেশিন চালান, আপনি আমার আনছেন কষ্ট করে খাস শিখানোর লেগে, খাস শিখাইছেন এত কষ্ট করে এখন আবার আপনার মেশিন চাইলে যাইবেন, আর এক দিন কোনো লোকে কোনো লোকরে আনবো ভাই আমি আপনি আমার মাফ করে দেন আমি মেশিন চালাবো মেশিন চালাবো না, আমি জামুগা অফিস থেকে বাইরে।
আচ্ছা
পরে আমার নিয়ে গেল আরেক সুপারভাইজারের ধারে যে ভাই তার একটা মেশিন দেন, সুপারভাইজার আমার কথা হইনি এক পুলায় আধ বেলায় অ্যাবসেন্ট করছে দিকে সাথে সাথে ওই মেশিন আমার দিয়ে দিবে।
আচ্ছা আচ্ছা
দেওয়ার পরে তো আমার ভাবি ওই জায়গার থেকে ওই জায়গার ভাবি আমার দেখা দেয় যে আপনি এভাবে করবেন এভাবে করবেন,
মানে আমার ভাবি এসে দেখিয়ে দেয় এই এই কারখানা দেখিয়ে দেয়।
হ্যাঁ মানে ওই মেশিনে আইয়া দেখাই দিতেছে মাল, কিন্তু মেশিনে মাল বানাইতে হইলে তো একটা চার দেয় আর একটা বড় একটা সুতার ববিন দেয়, কিন্তু আমি তো লেখাপড়া জানি না আমি চার বুঝবো কিভাবে,
আচ্ছা
আমার তো মেন সমস্যা এই জায়গায়। তো সুপারভাইজারে আমার মাঝে মাঝে আগে দেখা দেয় যে এটা ভালো করে বুঝো, এই দেখো এটা হইলো কসেস, এটা হইলো ডাউন, এটা হইলো কয়েন এডেল নিবা, এভাবে আগে দাগাইতে হইব, দাগাইয়া শেষ পর্যন্ত গন্ধবা তুমি গন্যা দেখবা যে এই জায়গায় যত লেখা আছে ওই জায়গায় অত নেডেল আছে নাকি, যদি ওই জায়গায় অত নেডেল দেখে তাহলে মনে করো যে সঠিক আছে, আর যদি এক নেডেল আপ ডাউন হয় বেশ কম হয় তাহলে মনে করবা তোমার হিসাবে ভুল আছে। এই মাসেই আমি পাইয়া লাইলাম 6,000 টাকা বেতন, পাইয়া ওই ভাবি কইলাম ভাবি আপনি একটা আমি খুব বার্গার খাইতাম, তো ভাবি কইলাম ভাবি আপনার লাগে একটা বার্গার নিয়াই, আপনি যদি আমার লাগে একটা বার্গার নিয়ে আন তা আপনার ভাই আমার আজকেই চাইরা দিলেন, কইব যে আপনার লগে আমার প্রেম আছে, তো খাম নাই আমি আপনার খাস শিখাইছি আপনি ওটাই মনে রাখছেন আমি এতেই খুশি, আর আপনি আমার লাগে দোয়া করেন আর আমিও আপনার লাগে দোয়া করবো যে এরকম একজন লোকরে আমি খাস শিখাইছি। কয়া তো ভাবি অফিস চাইরা চাকরি চাইরা গেছে গা, এখন আমি তো ভালাই বেতন পাই 8,000-9,000-10,000 পাই লাই, মানে আমার যে শিখাইছে হেও আমার লোকে পারে না এখন কাজ করে, মানে হের চাইতে আরো স্পিরিটে আমি কোসেস মারা আরম্ভ করে দিছি। সুপারভাইজারে তো আইয়া কয় বেটা তুই কি আমার মেশিন নষ্ট করবি নাকি, এত জোরে জোরে মারসকে শরীর থাকবো অস্তে অস্তে মারবি, তো এখন কয়েকদিন পরে পরে মানে স্টাইল চেঞ্জ হয়, স্টাইল বলতে মানে এই আপনার গেঞ্জিটা আছে না এটা মনে করেন বানাইলাম আমরা 6-7 দিন, বানানির পরে আইব এখন আমার তার কালার অন্যমাল অন্যমাল বানাইতে হইলে আবার প্রথম থেকে আমি বুঝতে হয় না, আমি তো বুঝি না তারা তো বুঝে, তারা ফটফটাই বানায় লাই আমি বানাইতে পারি লেখাপড়া নাই।
আচ্ছা
সুপারভাইজার দাঁড়িয়ে আপনি খোবার যাইবেন ভাই একটু দেখা দেন না, হোট বেটা যা চাকরি যাইয়া যা এর মধ্যে আইসো, মানে এরকম জারি টারি দেয়। তো সুপারভাইজার অনেক ভালো জারি উড়ি দেওয়াও আবার আসে, কারণ হয়তো জানে আমি লেখাপড়া জানি না, আইয়া একটু দেখা দেয় যে এভাবে দিবা এভাবে দিবা এভাবে দিবা, আর এগুলো মাল এমন এক মাল চারটে মানে এগুলো মালের নাম হচ্ছে 1X, এই যে দুটা পাট এটা তো মানে একটা পাট দেওয়া এই সাতটা বা এই গেঞ্জিটা আপনার মনে করেন একটা পাট, কিন্তু ওই মালটা হলো লেডিস মাল এদিক দিয়া মানে একদম সিরা মানে 2 পাট, আর এই জায়গাতে সেলাই করছে এই জায়গায় সেলাই না এই জায়গায় হলো ডাউন দেওয়া লাগে ডাউন, তারপরে আবার আমার একটা গুণ আছে একবার যদি আমি ওই জিনিসটা বুঝে যাই তাহলে আর সহজে বলি না, একবারে সারা মাসেই আমার মুখস্থ থাকে। তারপরে এরকম কইরা মানে এই মাল আমি বানাইতে পারি, এমন বানাইতে পারি বানাইতে পারি ভালো 10,000-11,000 এরকম পাইলে বেতন। ওটা একবার অফিসে ডাইকা সবাই নিয়ে ঘোষণা দিতেছে, অফিস কিন্তু এই জায়গায় থাকবো না, আমাকে নিজের টাকা দিয়ে আমরা নিজে অফিস বানাই লাইছি গাজীপুরে।
আচ্ছা,
যারা যারা যাওয়ার ইচ্ছা আপনারা যাইতে পারেন, আর যারা যাওয়ার ইচ্ছা না তারা তারা অন্য ব্যবস্থা করতে পারেন। এখন তো আমার তো চিন্তা, হায় হায় রে, হে নাকি কীভাবে যাই। তো আমি হইলাম না, আমি যাবো না, তাই আমি রইলাম মিরপুরে ওই অফিসে। মানে অল্প অল্প কাজ আসে আর 2-3 ঘন্টা এরকম ডিউটি দেয়, ওই ডিউটি হইলে কি ফুসে খাওয়ার টাকা বাড়ি থেকে আনা লাগে। তো আমার আম্মাকে কইলাম, আমার আম্মা এখন তুমি বাড়িতে চলে আসো, তুমি দেখাতে এতদিন মন্দরই দেখো, কোনো কিছু তো করতে পারো না। কিন্তু আমি লুকাইয়া নিম্নমানে 50,000 টাকা জমাইছি, জমাইয়া আমার উদ্দেশ্য হলো আমার 5 জন মামা আছে, এরা 2-3 জন বাইরে থাকে, তো একজন নে 2-3 জন দিয়ে নিছে, তো হেয়ার কাছে নিয়ে আমি ওই টাকাটা দিয়ে দিছি যে ওই জায়গায় 12,000 আমার নানির কাছে পামু, আর এই জায়গার কিছু পুরাইয়া 50,000 মতো মিলে আমি দিয়ে দিলাম আমার মামার কাছে। যে মামা হায় দৈরা কইছি যে আপনি আমার একটা ব্যবস্থা করেন। তো
কি ব্যবস্থা?
মানে বিদেশ নেওয়ার লাগে,
যে
আমরা তো আপনি তো দেখতেই আছেন সারা জীবন থেকে আমার কত কষ্ট। তো টাকাটা দেওয়ার পরে এখন পর্যন্ত মনে করেন 5-6 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমার টাকাও দেয় না, কোনো কিছু কয়ও না, ফোনও ধরে না, আর গেলে খালি দিতেছি রে বাবা, বেরাম রে বাবা, এই খালি এরকম করে। এই আজকে আমি ফোন দিছিলাম, আমার আফাই আজকে ফোন দিছিল, এখন কয় যে কথা হয় না, এই হলো অবস্থা। এখন তারপরে
আপনি বাড়ি গেলেন? হ্যাঁ, আপনাকে বাড়ি যেতে বললো।
আমি গেলাম গা বাড়িতে, যে না এনে কাজ করবো না, গেলাম গা কিবরিয়া ভাই বাড়িতে। বাড়িতে গিয়া 2 মাস থাকলাম। এখন একজন কাজের লোক বাড়িতে গেলে কি আর ভালো লাগে, কি করি কি করি, সবাই আমার আম্মা টাম্মা সবাই কইতেছে যে আমার পোলার একটু খাজে টাজে নেরোয়া খেও। তো একজনে এরকম রুম পেন্টিং করে, ওই লোকে আমার নিয়ে গেল যে ভাই আয়ো তুই, তোর 250 টাকা করে দিন দিব সল পেন্টিং এর কাজে।
আচ্ছা,
এখন যাই পেন্টিং এর কাজে, পেন্টিং এর কাজে যাই, দেখা দেয় কিভাবে এক সপ্তাহে মনে করেন 250 টাকা রোজ, 250 টাকা রোজ হইলে মনে করেন শনিবারে আর মঙ্গলবারে দেখা দেয় 3 দিন পরে পরে। তো 3 দিনে মনে করেন আমার আসে 750 টাকা, হ্যাঁ আমার দেয় 500 টাকা, 250 টাকা রাখে, যদি আমি না যাই তাহলে 250 টাকা দিব না, ধরে রাখে। তো এরকম করে করে তো আমার তো আর পুষে না, আমি বাড়িতে এরকম এরকম আম্মারে কই, আম্মার হইন যে কীটা হরবে রে ফুত খোয়ার, আর দেখি আল্লাহ কীটা হরে একটু একটা কিছু খোয়ার। তো আবার আমার যে ছোটো বোনটা, যেটা ছোটোটা বড়টা না, ছোটোটার বিয়া দিছিলাম আমার পাশে, এখন এর বিয়ার মনে করেন ভাঙ্গা গেছে, একটা মেয়ে আছে এর, তো হেরে দিয়া দিছি ওই যে ওই আমি যে জায়গা থেকে আইলাম গজারিয়া,
ওখানে গার্মেন্টস,
গজারিয়া গার্মেন্টস এ চাকরি করে। তো হে কইলো আমার আম্মারে যে বাড়িতে তাইকা এরকম ঘোরাফিরা না কই দেয়া, হে হে নিজের মতন চলতে পারবো, যে বেতন পাইব বাড়িতে তো দেওয়া লাগবো না, তো হেরে আমার দ্বারে ফাটাই দেন, আমি তারে ওই জায়গায় বছরে কইয়া ময়া তোমার দেখি একটা চাকরি নি হয়। কিন্তু ওই জায়গায় একবারে স্পষ্ট ভাবে লিখিয়া রাখছে নিম্ন মানে 5 পাস লাগবো, ঠিক আছে কি বিয়ে হয়। কিন্তু আমি তো ওই জায়গায় গেছি, যাওয়ার পরে আমার সুপারভাইজার এখন একটা 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 চার দেয় যে এই চার দেয় কে এই মালগুলো একটু খাটো, তো আমি চারই বুঝি না আমি খাটমু কিভাবে, তাই জারি মারি দেয় বকা দেয়। আমি আমার মনে মনে কইলো যে আমি আমার বোন দে কইলাম যে ওই যে মেশিন যে চালায়, মেশিন চালাইলে তো আর লেখাপড়া লাগে না বা লেখা লাগে না, তো তুই আমার মেশিনে দে, তাহলে আর লেখা লাগবো না, আমিও সরম পাবো না, বা আর কিছু খোয়া লাগবো না। তো আমি বসের কাছে গেলাম, বস আমারে একটু আপনি মেশিনে দেন। এখন আমি তো আর কইতে পারতেছি না যে আমি লেখাপড়া জানি না, আমি ওই জায়গায় মেশিন চালামো কিভাবে। এখন আমি আজকে আমার বন্ধু কইলাম এভাবে এভাবে যে তুই একটু নাইলে গিয়া খো, তো এত কইতেছে যে না খোয়া যাবো না। এখন আমার উদ্দেশ্য হইলো যে আমি আবার ওই ইয়েতে যাবো গা সুইটারে, আমারে যে খা শিখেছিল এ মনে করেন একটা কোয়ালিটি মেয়েরে নিয়া বাইকা গেছিল গা ইন্ডিয়া, ইন্ডিয়া গিয়া মনে হয় নয় টাকা পাঠাইতে পারে না কোনো জায়গায়, বা আমার অ্যাকাউন্ট আসলো আবার ডাচ বাংলায় আমার অ্যাকাউন্ট আসলো। তো আমি কইলাম ওই আমার অ্যাকাউন্টে স্যার ছিল 75,000 টাকা। সারার পরে এই জায়গায় আবার কাহিনী হয়েছে কি বিয়া ভাই, মানে মানুষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওই লোকটায় ওই লোকে যে এরকম বেইমানি করবো আমার জীবনেও মানে বিশ্বাসই হয় না। হের একটা ছাত্র ভাই থাকে আমার পাশে, যে লোকে আমার কাছে টেকা পাঠাইছে, হেরে তো আমি কইছি যে ওই লোকের নাম আবার এনামুল, তো এনামুল ভাই আমার অ্যাকাউন্টে কিছু টেকা পাঠাইছে, দালালের মাধ্যমে পাঠাইছে। দালালে আমারও কইতে যে আপনি পানির ট্যাঙ্কি থেকে আয়া টেকা নিয়ে যাবেন। আমি বলছি আমি এভাবে জীবনেও নিব না, আপনি যদি আমার অ্যাকাউন্টে টেকা সারতে পারেন তাহলে সারেন, আর নাহলে আপনি হেবেড়ার টেকা হেবেড়ারে দেন, আর নাহলে আপনি মাই গেলান। আমার উপরে ভাই এই বিপদটা ফালায় না। খোয়ার পরে মানে ওই কইতেছে ঠিক আছে আজকে তো বৃহস্পতিবার বন্ধ, শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ, আপনারা আমি রবিবারে টেকা দিব। অথচ রবিবার কোনো টেকা দেয় নাই, সোমবার টেকা দেয় নাই, এবেড়া তো আমার ফোন দিয়ে খালি কইতেছে টেকা তো সাইডা দিছে। কি ব্যাপার, টেকা সারলে তো সাথে সাথে ব্যাংক থেকে একটা মেসেজ আসে যে আপনার অ্যাকাউন্টে এত টেকা জমা হয়ে গেছে। আর আমি তো যে কোনো খেয়ে মনে করেন দেখাই মেসেজ আছে চাইলে যে ভাই এটা দেখতো, এটা কি অ্যাকাউন্টের মেসেজ না কি, তো আমার মোবাইলে তো কোনো মেসেজ আইতেছে না। আর হে কইতেছে যে টেকা সাইডা দিলে যে কি রে এত টেকা 75,000 টেকা, আমার তো মানে মাথা একদম ইয়ে হয়ে যাইতেছে। আমি আবার দিলাম দালাল রে ফোন যে ভাই কি ব্যাপার আপনি টেকা সারলেন না কেলে, ভাই আমি সারতেছি পরে রবিবারে, কিন্তু এরে কইতেছে যে আমার অ্যাকাউন্টে সাইডা দিছে টেকা। এখন তো আমি মানে একদম মানে এর কাছে একটা মিথ্যাবাদী হয়ে গেলাম নাকি বিয়ে ভাই। এখন আমি বললাম ভাই আমার মোবাইলে তো এখনো সারে নাই, তো পরে এরে আবার ফোন দিয়া হইলো, পরে বালা করে কইলো আচ্ছা আমি সারি নাই, আমি পরে রবিবারে সারতেছি। পরে এরকম আমি ঘুমায় রয়েছি, পরে রবিবারে 7টার দিকে আমার ফোন দিয়া কইতেছে ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন। পরে আমি অ্যাকাউন্ট নাম্বার বললাম, পরে কয় আপনি এখন গিয়া দেখেন দেখা গেছে। পরে আমি গেলাম, গিয়া কার্ড দিয়া একজন দেখলাম কার্ডটা ঢুকে আছে, এ কইলো যে আপনি পিন কোড দেন, পিন কোড দিলাম, দেওয়ার পরে আমি দেখলাম হ্যাঁ আমার কইলো যে এই যে আপনার আছে 75,500, মানে 500 টাকা নাকি অ্যাকাউন্টে টাকা লাগে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এখন এর মধ্যে আইছে ঈদ, ওই সারা মাস কিন্তু রোজা রাখছে এবং নামাজ পড়ছে ওই লোকে আমার ঘরে, আবার যে অনেক আদি শিখাইছে যে মানুষের লোকে এরকম করবা না, মানুষের টাকা পয়সা মাইরা খাইবা না। আচ্ছা ঠিক আছে, ওই লোকে আমার কইতেছে 10,000 টাকা হলো দিতাম হের টাকা দিয়ে। আমি বলছি ভাই এ টাকাটা তো আমার না, টাকাটা হলো আপনার স্বাস্থ্য ভাইয়ের, মানে আমি আপনার 10,000 টাকা আলাদ দিলাম। দেওয়ার পরে যদি ওই লোকে আমার ফোন দিয়া কয় যে আমার টাকাগুলো দিই, তাহলে আমি হইতে কি দিব টাকা, কি আমি আমার বাপের গালি আপনি হেরে ফোন দিয়া কন হয়, যদি এই টাকাগুলো যদি আপনারে দিয়া দেয় আমি সব টাকা দিয়া দিই, মনে তো আমার টাকা না। তো ফোন দিল, দেওয়ার পরে কইতেছে আচ্ছা ঠিক আছে গুলাব ভাই আপনি এর কাছে দিয়া দেন, এত বাড়ি যাইব হ্যাঁ বাড়িতে দিব। ওই লোকে আমি টেকা দিছি, ওই লোকে ওই টেকা গুলা নিয়ে বিয়া করে লইল।
I'm sorry to say আমি এতক্ষণ ও মানে খুব ও গড
বুঝছেন কি বিয়া
যদিও ভিডিওটা খুব হৃদয় বিদারক কিন্তু তারপরও ওর যে বলাটা আমি খুব সামনে সামনে দেখছি, গল্পের কন্টেন্ট কি সেটা তো একটা বিষয় আছেই। আমি কন্টেন্ট অবশ্যই একটা অ্যাটেনশন ধরে রাখার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু বলা মানুষের যে সারল্য, মানুষের যে নিজেকে উপস্থাপন করার যে অদ্ভুত রকমের একটা দক্ষতা, সেটা কখনো কখনো হৃদয় ছুঁয়ে যায়। যেই অ্যাটেনশনের মধ্যে আমি ওকে মনোযোগ দিয়ে শুনছি গল্পের, বিশেষ করে এই সময়ের কন্টেন্টটা কতটা ইম্পর্টেন্ট ঠিক জানি না, কিন্তু ওর বলাটা না কেন জানি অন্তরে এসে আঘাত করছে। এবং সেই জায়গাটাতে ও যেভাবে বলছে সেটা কখনো কখনো অনেক বেশি ধাক্কা দিচ্ছে, কখনো অনেক বেশি ফানি হয়ে যাচ্ছে। যেটা টাকা পয়সা ধার নিয়ে আপনার কাছে রাখা গচ্ছিত আরেকজনের টাকা, সে টাকা ধার নিয়ে এসে বিয়ে করে ফেলে
তা না, মানে বলছে যে আচ্ছা এর কাছে দিয়া দে তো বাড়ি যাই বলতে আমার বাড়ির টাকাটা দিয়া দিব।
ওকে
তা আমি দিয়া দিলাম, এখন ওই লোকে ওই টাকা নিয়ে ওই লোকে বিয়া করে লাইছে।
জি
বিয়া করে তো এখন তার বেটার টাকা দেয় না, এখন নেয় আবার আমার ফোন দিয়া করে দেখছো হারে মানুষ কমু। আমি বললাম এনামুল রে যে মোস্তফারে যে আমার টাকা গুলা তুই নিয়ে যা, ওখানে এ টাকা নিয়ে হে বিয়া করে লাইলো, এখন পর্যন্ত আমার টাকা দেয় না, হয়ে গেছে মনে করেন 2 বছর এখন পর্যন্ত টাকা দেয় না।
আপনার টাকা তো আপনার মামা মেরে খেলো,
মামা মাইরা খাইছে,
আর আপনার কাছে গচ্ছিত রাখা 10,000 টাকা সেটা
10,000 না 75,000
75,000 টাকাই নিয়ে গেছে বিয়ে করার জন্য?
মানে আমি 75,000 এর দিয়া দিছি যে হের বাড়িতে দেওয়ার লাগা,
মানে আপনার কাছে যে রেখেছে তার বাড়িতে,
তার বাড়িতে দেওয়ার লাগা।
আচ্ছা,
যে তার
তো আপনি ওনার পারমিশন নিয়ে দিয়েছেন,
নিয়ে দিছি।
আচ্ছা,
আমি আমার কাছে চাইছিল 10,000 টাকা আওলাত।
আচ্ছা,
আমি ওই যে এই টাকা তো আমার বাপের খালি না।
আচ্ছা,
টাকা হইল আপনার চাস্তু ভাইয়ের।
আচ্ছা,
দেখছো আমার এখন পর্যন্ত আমার টেকাটা দিল না, কিন্তু হে আবার আমার রুমে থাকে, আমার পাশেই ঘুমায়, ফোন দিলে হে রিসিভ করে না, কথা কয় না, ফোন তো হচ্ছে বন্ধ করে, মানে নামাজ পড়ে তো আসক্তের নামাজ পড়ে। তাই আমি একদিন কইলাম, এই নামাজ কি আপনার কাজে লাগবো মিয়া, ফাজলামি নামাজ পড়েন, আপনি আরেক বেড়ার টেখা নিয়ে এখন মন তো টেখা দেন না, আর সেই বেড়ায় আমার ফোন দিয়ে এরকম এরকম হয়, আপনি বেশি কথা কই না।
প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিতে চাই। অদ্ভুত সারল্য ভরা একটা জীবনের গল্প, কিন্তু এই 22 বছরের জীবনে অদ্ভুত একটা শখ নিয়ে সে আজকে হেলোইন 920 200তম পর্বে এসছে। প্রত্যেকটা মানুষই আমাদের এই কি বলা যেতে পারে জীবন পথে, আমরা তো একটা নির্দিষ্ট সময় নিয়ে দুনিয়াতে আসি, সে মায়ের গর্ভ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় সৃষ্টিকর্তা আমাদের জন্য নির্দিষ্ট করে রাখেন। কেউ চাষা হই, কেউ ব্যারিস্টার হই, কেউ ডাক্তার হই, কেউ ইঞ্জিনিয়ার হই, কেউ শিক্ষক হই, কেউ খুব সাধারণ মানুষ হই, ঘেটে খাওয়া মানুষ হই। হ্যাঁ, বিভিন্ন রকমের মানুষ আছে আমাদের এই 17 কোটির বাংলাদেশে। হ্যাঁ, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে এই 600 কোটি 700 কোটি মানুষের প্রত্যেকটা মানুষই একটা ভিন্ন ভিন্ন জীবিকা নিয়ে বসবাস করে। প্রতিটি মানুষেরই একটা নিজস্ব জীবন আছে, এবং সেই জীবনে সব মানুষের জীবনেই দুঃখ থাকে, আনন্দ থাকে, বেদনা থাকে, আশা থাকে, ভরসা থাকে, হ্যাঁ, সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন থাকে। একেবারে গরিব, একেবারে রাস্তায় খেতে খাওয়া একটা মানুষ, ভিক্ষুক মানুষ, তারও একটা স্বপ্ন আছে যে সেই স্বপ্নটা হয়তো বা নিজের ছেলেকে একটু লেখাপড়া করে মানুষের মতো মানুষ করার, সেই স্বপ্নটা হয়তো বা 2 মাস পরে ঈদ আসছে সেই ঈদে একটু আনন্দ করার, সেই স্বপ্নটা হয়তো বা নিজের মেয়েকে বিয়ে দিয়েছি, সেই বিয়ে যে জামাইকে দিয়েছে সেই জামাইকে কিছু টাকা রোজগার করে দিয়ে হলো একটু সুখে রাখার, অদ্ভুত রকমের স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে প্রত্যেকটা মোমেন্টে। এই ছেলেটি একটা স্বপ্ন নিয়ে হেলোইন 920 দ্বারস্থ হয়েছে, সেই স্বপ্নটা আমরা কি, ওর যে সারল্য ভরা জীবন, ওর যে কথাবার্তা বলা, ওর যে প্রতি মুহূর্তে ফাইট করে এগিয়ে যাওয়া নিজের পরিবারের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, নিজের না জানার বিরুদ্ধে, অদম্য একটা আকাঙ্ক্ষা নিয়ে, সারল্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, এবং শেষ পর্যন্ত হেলোইন 920 লাখো লাখো জনতার মুখোমুখি হওয়া এই হেলোইন 920 200তম পর্বে, সেটা আসলে কি, আমরা ছোট্ট একটা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। সবাইকে অনুরোধ করছি একটু ধৈর্য ধরে শোনার জন্য, ঠিক 5 মিনিট পরে ফিরে এসেই আমরা সেই সারল্য ভরা শখের কাছে আমরা যাব। আপনারা আশা করছি আমাদের সাথে থাকবেন। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, KEBRIA.RJ, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার হেলোইন 920 JBSB ডর এইসব অনুষ্ঠান, এবং ইনফ্যাক্ট আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারবেন এই পেজটির মাধ্যমে। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
Close up presents Hello 8920 Close up The closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হেলো 920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আছে গোলাপ। গোলাপের জীবনের গল্পে আমরা আবারও ফিরতে চাই। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবং একই সাথে যারা গোলাপের মতো জীবনের গল্প বলতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে নির্দেশনাগুলো নিয়ম মাফিক শুনে তারপরে আপনি আপনার কথাগুলো বলবেন। হ্যাঁ গোলাপ, আপনি যেটা বলছিলেন তারপর?
তারপর ওই লোকে কইতেছে যে আপনি বেশি কথা হয় না। তো আমি বললাম আমি কথা কমু না, মানে আপনার মেয়ে আমার কাছ থেকে টেঙ্গা নিলেন, আপনি ভেড়ার টেঙ্গাটা দিলেন না এখন পর্যন্ত, আমি তো কইছি যে কয়েকদিন পরে দিয়া দিব। অথচ ওই লোকে আমারে 2-3 দিন পরে পরেই ফোন দিয়ে দেওয়া হয় যে এখন পর্যন্ত টেঙ্গা দেয়নি। এখন হলো মানে আমি আমার 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 আসল বাবার কথা কই।
জি,
আমার আসল বাবা কিন্তু এখন তিনি ভিক্ষা করেন, এখনো ভিক্ষা করেন।
আচ্ছা,
ভিক্ষা করে। তো আমি
কোথায় ভিক্ষা করেন?
এই যেমন আমার এলাকায়,
ওই সিলেটেই
সিলেটেই। তো আমারে দেখলে অনেকজনে হয় যে কি রে বেড়া, তুই তো এখন বড় হয়েছ, তোর বাপে ভিক্ষা করে তোর বাপরে তুই খাওয়াইতে পারস না। তো আমি এগুলো শুনে একদিন আমার আম্মারে গিয়া বললাম যে আম্মা এই মানুষে এরকম এরকম কয়, কি করবো। তো আমার আম্মা হয় তুমি যে সময় ভিক্ষা করছিলে ওই সময় তোমার বাপে দেখে নাই। তো আমি কইলাম যে না আব্বাই যেমন মানে আমরা রে চাইছুন না, তাইলে এটা এটা এবেটার ভুল ধারণা, কিন্তু আমরা তো চাওয়া দরকার এবেটার ভুল করছে লেগে কি আমরাও ভুল করবো। তাই আমি গেলাম, গিয়া কইলাম যে আব্বা আপনি আমাদের ধারে চলে আসেন। তো তাই নিটা হইলো কি তাই, কিন্তু কখনো আমার সদ বাবার ভয় পায়, আর আমার সদ বাবা কিন্তু কখনো আছে আমাদের কাছে। তো আমারও কইতেছে রে বাবা আমারও তো যাওয়ার শখ হয়, কিন্তু একটা কারণে যাই না, তুই তো কেউ লাগি যাই না, তা তো তুই জানোসই, তো যা মরণার বাসন আল্লাহর হাতে, একবারে মরার পরেই যাব। আর আমার একটা কথা, তুই আমার পোলা, আমি মরার পরে আর কেউ জানো আমার খাপনের টেকা দেয় না, তুই জানো আমার খাপনের টেকা দে।
এটা আপনার বাবা আপনাকে
বলছে, আমার আব্বা বলতেছে আমারে। তো আমি এই আমার আম্মারে কইলাম, তো আমার আম্মায় আমারে জড়ায় ধইরা মানে অনেক কান্দা কানলো যে তোর বাপে এই বুঝাটা যে বুঝছে, এই বুঝাটা যদি আগে বুঝতো তাহলে তোর পুত অনেক সুখে যাইতো আমাকে দিন মারা। তো দেখ তোর বাপে কইয়া কি কয় আইনি। তো আমি গিয়া কইলাম তো আমার আব্বা আইব না আইব না আইব না আইবই না। পরে আমি ঈদে সান্দে বাড়িতে গেলে ওনারে 200 টাকা 300 টাকা পাঞ্জাবি লঙ্গি এগুলা মাঝে মাঝে কিনা দেয়। আর আমার বড় বোন আছে বাড়িতে, ওই মাঝে মাঝে মনে করেন ওই আমাকে বাড়িতে ভিক্ষা মাইগিয়া যায় না, তো ওই মনে করেন কিছু খাবার টাবার দেয়। তো আমার আব্বারে আমি একবার কইলাম যে আব্বা আমি লেখাপড়া করতাম, আর আমি শুনছি যে আমার আব্বা ভিক্ষা মাইগিয়া নাকি অনেক টাকা পয়সাও জমাইছে। তা আমি একবার গিয়া কইলাম যে আব্বা দেখো না কোনো জায়গায় আমারে সেও লেখাপড়া করায়নি। তো আমার আব্বাই কয় রে বাবা এই লেখাপড়া করানির মতন তোর সমর্থ আমরা নাই, তোরে খেয়ে লেখাপড়া করাইবো, আর এত বড় তোরে খেয়ে লেখাপড়া করাইবো। তারপরে আমি বাড়িত গিয়া বুঝছেন কি বিয়ে ভাই আপনি কি করবো, আমার একটা বাটি যা আছে হ্যাঁ ফিচি ফিচি পুলাইন তোরে লেখাপড়া করাই, আমি তারে জোড়াইয়া দৌড়া পরিজনের মনে হয় তার পায়ে দৌড়া কইছি যে ভাই তুই আমার একটু লেখাপড়া শিখাস না, আমার বাটি যারে যে আমার একটু তুই লেখাপড়া শিখাস না, আমার রাত্রে রাত্রে তুই একটু লেখাপড়া শিখা, আমার লেখাপড়া শিখার খুব শখ। আমার এমন আশি দিল দেওয়া হলো মিয়া পাগল হয়েছেন আপনি এখন লেখাপড়া করবেন।
এই 22-23 বছরও আপনি এখনো কি লেখাপড়া করতে চান?
আমি এই জায়গায় আসার একমাত্র উদ্দেশ্য হলো যে আমি ওই আপনার হোমু যে ভাই আপনি এমন একজন মানুষ হইলো আপনি আমার খোয়া দেন যে ভাই ওই পোলাটারে আপনি নিয়া মাত্র 5 পর্যন্ত আপনি একটু লেখাপড়া শিখাই দেন, আর কোনো কিছু লাগবো না, যাতে আমি যে কোনো একটা গার্মেন্টসের সামনে গেলেও যে আমি আমার নাম লিখতে পারি বা একটা যে কোনো কিছু লিখতে পারি বা একটা জিনিস বুঝতে পারি যে আমি 5 পর্যন্ত লেখাপড়া করছি, এর জন্য আমি এই জায়গায় আসছি। বুঝছেন কি বিয়া ভাই
ও কত টাকা বেতন পান আপনি?
আমি এখন আপনি কইলাম না যে আমি এই অফিসে পাই মাত্র 5,000 টাকা বেতন, 5,000ও পাই না, একদিন যদি অ্যাবসেন্ট হয় তাহলে 200 টাকা পাই, পাই 4,800। তাই 4,800 পাইলে মনে করেন খাওয়াতে আসে 2,500 টাকা 1,000, আর পকেট খরচ মরছো আমি 500 টাকা দিয়ে কোনো রকম পকেট খরচ জায়গা। তাও মোবাইলে মনে করেন আমি কোনো ফেমও করি না, আমি এত বড় হয়েছি মানে আমি কিন্তু দেখতে মুক্তি কি অনেক খারাপ, আমি তো মোটামুটি ভালোই, আমার চাইতে অনেক খারাপ ছেলেরাও দেখি যে ফেম করে বা মেয়ে করে নিয়ে ঘুরে, কিন্তু আমি ওই ফেমে টেমে এগুলাতে যাই না। আমার মোবাইলে 10 টাকা ঢুকাইলে মনে হয় 1 সপ্তাহের উপরে জায়গা, আটটা খেয়ে একটা ফোন দিলে দেয় আর নাইলে আমার আম্মাই দেয় কি রে কেমন আছো ভালো আছো এই সেই এই শেষ। তো 500 টাকায় কোনো রকম আমার হয়ে যায় পকেট করতো, বা ওই 2-3 জন এক জায়গায় গেলে এখন আপনি কি আমার প্রতিদিন খাওয়াইবেন, আমি কি একদিন আপনার কমু না যে ভাই আপনি আমি টাকা দেই, তো এরকম মানে 500 টাকায় কোনো রকম আমার পকেট খরচ হয়। তো 1,000 টাকা থাকলে হইলে বাড়িতে দেই, আর নইলে একটা শার্ট কিনলেও তো জায়গা, ফ্যান কিনলেও জায়গা, জুতা জুর কিনলেও জায়গা, মানে এরকম করলে একটা টাকাও থাকে না। তো আমি চাই যে আমি একটু মানে সেউরে হেল্প নিয়া একটু লেখাপড়া করিয়া আমি যে কোনো একটা গার্মেন্টস হইলেও যাতে চাকরি করতে পারি।
আপনি যদি এখন লেখাপড়া করেন কোথাও তাহলে আপনার এই রোজগারটা কিভাবে হবে?
তো আমি আসলে মানে আমি তো ওই রোজগার করে লেখাপড়া করতেও পারবো না, বা লেখাপড়া মনে করেন খরচ দেওয়ার মতন আমার তৌফিক নাই, কিন্তু আমি তো আমার উদ্দেশ্য হলো এই জায়গায় আসা যে আমি
যেভাবেই হোক
এখন মানে একটু আপনি বইলা দেন যে
প্রিয় শ্রোতা ওর জন্য লেখাপড়া শেখানো একটা, এবং একই সাথে ওর যে বেঁচে থাকার অবলম্বন দরকার ও মাস শেষে যে 2-3-4-5 হাজার টাকা রোজগার করে সেটা খুব বড় অঙ্কের টাকা না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ টাকা ওর জন্য, ওর ফ্যামিলির জন্য। ও যদি এখন লেখাপড়া শিখতে যায় ক্লাস 5 পর্যন্ত, যেটা ওর শখ, কোন রকম হলেও দস্তখত করুক, একটু লেখাপড়া জানুক, এই যে শখ লেভেলটা, সেটার জন্য হলেও ওকে একটা সময় দিতে হবে, এবং সেটার জন্য ওকে যদি আয় রোজগার বন্ধ রাখতে হয় সেটা ওর জন্য খুব কঠিন হয়ে যাবে। তাহলে মানে কি, ও লেখাপড়া শিখতে পারবে না? ও একটা শখ নিয়ে এখানে এসছে, শখ আমি ঠিক বলবো না, ওর জীবনের জন্য খুবই অত্যাবশ্যকীয় প্রয়োজন নিয়ে ওখানে এসছে। ওর প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে ওর একটা আর্থিক নিশ্চয়তা, ওর ছোটখাটো একটা ব্যাংক ব্যালেন্স, এবং পাশাপাশি ওকে যেটা দরকার সেটা হচ্ছে ওকে একটা যে কোনোভাবেই হোক এই লেখাপড়া শেখানোর পাশাপাশি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। আমরা কি পারি না ওর জন্য এই শখটা পূরণ করতে? একটা শিশু যে ছোটবেলা থেকেই শুধু নিজের নাম দস্তখত শেখার জন্য, একটু লেখাপড়া করার জন্য কি পরিমাণ অত্যাচার তার পরিবারে সহ্য করেছে, আমরা কি পারি না হ্যালো 8920 200তম পর্বে যে ওর এই ছোট্ট শখটা পূরণ করতে, ওকে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখাতে? ওকে এভাবেই শেষ হয়ে যাবে। ওর যে সিম্পলিসিটি, ওর যে অনেস্টি, সেই অনেস্টির ভ্যালুটাকে আমরা আমাদের জায়গা থেকে কিছুটা হলেও দিতে পারি না? আমরা যে কথাটা এই জন্যই বলছিলাম যে অনুষ্ঠানের শুরু থেকে, যে আজকে হ্যালো 8920 200তম পর্ব এবং দুজন মানুষকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছি। একজন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের খোঁজ করে বেড়াচ্ছেন, সেটা হচ্ছে তার মা, যিনি জন্মের পর তার বুদ্ধি অবস্থায় একবারের জন্য মার মুখ দেখেননি। 3.5 মাস বয়সে তার মাকে তিনি হারিয়েছেন। হারিয়েছেন মানে তার সঙ্গে তার মার বিচ্যুতি হয়েছে। সে মা বেঁচে আছে, দেশে আছে না কোথায় আছে জানে না, এবং ক্লাস 3-তে পড়া অবস্থায় সে তার বাবাকে চিরতরে হারিয়েছে। এই মানুষটি তার মার খোঁজ করে বেড়াচ্ছেন, 28 বছর বয়সের সোহান, যে আজকে জীবনের গল্প বলতে এসছে। তার একটা ছবি, তার একটা ভিডিও আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। এই মাকে যদি আমরা একটাবারের জন্য সোহানের কাছে ফিরিয়ে দিতে পারি, আমরা চেষ্টা তো করেছি, আমরা জানি না আমরা পারবো কিনা, সেটা হলো 8920 200তম পর্বের জন্য অসাধারণ একটা সাফল্য, অসাধারণ একটা সেলিব্রেশন। আমরা এইভাবে দেখেছি আমাদের 200তম পর্বকে। এবং একই সাথে এই ছেলেটি গোলাপ একেবারেই সহজ সরল একটা ছেলে, কোন রকম দিন এনে দিন খায়, সারা জীবনের স্বপ্ন ছিল লেখাপড়া, 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 লেখাপড়ার জন্য কি কাকুতি মিনতি। ওর লেখাপড়ার জন্য আমরা একটা ব্যবস্থা করতে পারবো না ক্লাস 5 পর্যন্ত পড়ার জন্য? আমরা কি পারি না যে ওকে কোন রকম একটা লেখাপড়া করিয়ে ওকে অন্তত ওর মতো করে বাঁচতে শেখার একটা সুযোগ করে দেয়া? এই দুটো শখ যদি আজকে আমরা পূরণ করতে পারি, তাহলেই তো আমরা বলতে পারবো যে আমাদের হ্যালো 8920 200তম পর্ব সাকসেস হয়েছে। ওর জন্য যারা আর্থিক সাহায্য করতে চান ওর লেখাপড়ার জন্য, তারা আমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং একই সাথে ওর জন্য যারা একটা কর্মসংস্থান প্লাস পাশাপাশি একটা সান্ধ্যকালীন পড়াশোনার ব্যবস্থা হোক বা যে কোনো ব্যবস্থাই হোক না কেন, যদি আপনারা কেউ সহৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন, যদি ওকে কিছুটা হেল্প করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমরা চাই একজন গোলাপ 200তম পর্বের মধ্য দিয়ে তার জীবনটা গোলাপের মতো সুন্দর হোক, এটাই তো সবচেয়ে বড় সেলিব্রেশন। এর চেয়ে বড় সেলিব্রেশন আর কি থাকতে পারে? যারা ওকে আর্থিকভাবে সাহায্য করতে চান তাদের জন্য আমি হ্যালো 8920 বিকাশ নাম্বারটা বলে দিব। এবং একই সাথে যারা ওর জন্য শিক্ষার ব্যবস্থা করতে চাইবেন, যারা ওকে নিজ ইচ্ছায় পড়াবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন, তাদের জন্য আমি বলবো যে এবিসি রেডিওর দরজা খোলা আছে। প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করবেন, কিংবা ফোন করে নিজেদের ফোন নাম্বার দিয়ে বলে দেবেন, ঠিকানা জানিয়ে দেবেন, আমরা আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। এবং বিকাশ নাম্বারটা আমি বলে দিচ্ছি, যারা ওর জন্য আর্থিক সাহায্য পাঠাতে চান ওর একটা নিশ্চিত জীবনের জন্য, এবং যাতে ও কোনোভাবে ওর মাস শেষে চিন্তা না করতে হয় যে কিভাবে ও পড়াশোনা এবং একই সাথে কাজটা চালিয়ে যাবে, যে যতটুকু পারেন ওর আর্থিক সাহায্য ওকে যতটুকু পরিমাণ করতে চান, তাদের জন্য আমি দুটো বিকাশ নাম্বার বলে দিচ্ছি হ্যালো 8920। যারা পারেন তারা ওর জন্য কিছুটা হলেও আর্থিক সাহায্য পাঠাবেন। হ্যালো 8920 বিকাশ নাম্বারটি হচ্ছে, যারা গোলাপের জন্য সাহায্য পাঠাতে চান এই নাম্বারটিতে বিকাশ করতে পারেন। এই নাম্বারটি হ্যালো 8920 একেবারে পার্মানেন্ট একটি বিকাশ নাম্বার, একটি পার্সোনাল নাম্বার, 01782510515। আমি আবারও বলছি 01782510515। আরো একবার বলছি 01782510515। এই নাম্বারটি বন্ধ থাকে যারা সাহায্য পাঠাবেন এবং নিশ্চিত হতে চান সাহায্য আমরা পেয়েছি কিনা বা গোলাপের কাছে পৌঁছে গেছে কিনা, তারা একটি টেক্সট করবেন, কনফার্মেশন আমরা পাঠিয়ে দেব পরবর্তী টেক্সটে বা দু একদিনের মধ্যে। কিন্তু এই নাম্বারটা বন্ধ থাকার পেছনের কারণটা হচ্ছে হলো এত পরিমাণ ফোন আসে এখানে, যেটা রেসপন্স করা আমাদের জায়গা থেকে খুবই ডিফিকাল্ট, এবং অনেকেই একটি নাম্বারে অনেক সময় বলেন যে পাঠাতে পারছেন না, একটু জটিলতা হচ্ছে। তাদের জন্য আরও একটি নাম্বার দিচ্ছি হলো 8920 বিকাশ নাম্বার এবং পার্সোনাল নাম্বার, আরেকটি নাম্বার আপনারা নোট করতে পারেন 01743075722। আমি আবারও বলছি 01743075722। আরো একবার বলছি 01 এই দুটো নাম্বার হচ্ছে হ্যালো 8920-র বিকাশ নাম্বার এবং পার্সোনাল নাম্বার। আপনারা এই দুটো নাম্বারে গোলাপের জন্য যে যতটুকু পারেন আর্থিক সাহায্য পাঠাবেন, যাতে করে গোলাপ অন্তত এটা চিন্তা করতে না হয় তার লেখাপড়ার জন্যে, যে লেখাপড়া করলে তার তো কাজ করা হচ্ছে না এবং সে লেখাপড়া করতে পারছে না, সে যেন কোনোরকমভাবে হলেও যে একটু লেখাপড়ার জন্য সময় বের করতে পারে। গোলাপ, আপনি তো হ্যালো 8920-তে আসলেন, আমার কাজটা আমি করলাম, আপনাকে 200তম পর্বে নিয়ে আসলাম এবং বাকি কাজটুকু আমি আমার শ্রোতাদের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছি, তাদের হাতের উপরে এতটুকুই আমি করতে পারি, এর চেয়ে বেশি কিছু আমি করতে পারি না। তো এবার আপনার কিছু বলার আছে আমাদের যারা লিসনার, যারা শুনছে এত এতক্ষণ? আপনি তো জানেন যে লাখ লাখ মানুষ এই অনুষ্ঠান শুনে, কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে?
বলা বলতে মানে আমি একটা কথাই বলতে চাই যে আমি যে কোনো একটা গার্মেন্টস এর সামনে গেলেও যাতে আমি কইতে পারি না যে আমি লেখাপড়া জানি না বা আমি লেখাপড়া জানি বা আমি একটা যে কোনো গার্মেন্টস এ হইলেও চাকরি করতে পারি। বাংলাদেশে এখন এমন একটা বাংলাদেশ হয়েছে মানে লেখাপড়া ছাড়া কোনো দামি নাই। আর একজন রিক্সা ড্রাইভারে আমি দেখছি হয় মোবাইল টিপে নেট দেখে, অথচ আমি আমার নিজের নামই লিখতে পারি না, আমি নেট দেখবো কিভাবে? এর লাগে আমি এই জায়গায় আসছি। আর আইসা আমি ওই যে আপনাকে বলতেছি যে ভাই আমি লেখাপড়া করতে চাই, আমার জীবনে যে আমি কতজনের পায়ে ধরছি যে ভাই আমার একটু লেখাপড়া শিখা, আমার ছুটো কিন্তু অনেক ছুটো, তারপরেও আমার মানে তেমন একটা গুরুত্ব দেয় না, আসে ধর্মীয় এখন লেখাপড়া শিখার বয়স হয়েছে এ কথা বলে। কিন্তু আমি ওই যে এই জায়গার গল্পগুলো শোনার পরে আমি খালি মানে আমার খান্দা আসে, আমি খালি কইতাম যে আরে ইস, আমি যদি ওই জায়গায় গিয়ে ওই গল্পটা বলতে পারতাম তাহলে হয়তো একজন মানুষ হইলেও আমার হইতো যে ঠিক আছে আমি তোমার লেখাপড়া শিখাম।
আসুন শ্রোতা, আমরা এই মানুষটির অন্তরে আলো জ্বেলে দিই এবং একই সাথে আলো জ্বালার জন্য, ওর আলো রয়েছে কিন্তু সেই আলো তাকে আরো প্রস্ফুটিত করার জন্য ওর শিক্ষার আলো দরকার, যেই চেতনার মধ্যে রয়েছে সেই চেতনাকে আমরা আমাদের সাহায্য দিয়ে, আমাদের হাত বাড়িয়ে দেওয়া দিয়ে আমরা ওকে সত্যিকার অর্থে ওর স্বপ্নের জায়গাতে নিয়ে যাই। খুব খুব খুবই সাধারণ একটা স্বপ্ন এবং এই স্বপ্ন যে পূরণ করতে পারবো না আমরা তা না, আমরা পারি, আমরা সবাই মিলে একটু একটু করে চেষ্টা করলেই ওর যে শিক্ষিত হওয়ার যে চেষ্টাটা, একদম ন্যূনতম এডুকেশন তেমন কিছুই না, ও জজ ব্যারিস্টার হওয়ার মতো এডুকেশন চাচ্ছে না আপনাদের কাছ থেকে, সামান্য ক্লাস 5 পর্যন্ত ও যেন বলতে পারে যে হ্যাঁ ভাই আমি পড়াশোনা করেছি, এতটুকু এডুকেশন ওর দরকার এবং এতটুকু এডুকেশনের জন্য ওর বর্তমান জীবনে একটু আর্থিক নিশ্চয়তার দরকার এবং একই সাথে ওকে কেউ শিক্ষা দিতে পারেন এরকম একটা ব্যবস্থা দরকার। আমরা চাইলেই সেটা পারি। আপনাদের যে বিকাশ নাম্বারটি বলে দেওয়া হয়েছে সেটা প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে সাহায্যের জন্য, যা যেটা পারি আমরা সেটা নিয়ে যেন ওর পাশে থাকি এবং আমরা যদি বলতে পারি যে ইয়াস আমরা গোলাপের জন্য, সুন্দর একটা জীবনের জন্য, স্বপ্নের জন্য আমরা 200তম পর্বকে সত্যি সত্যিকার অর্থে কাজে লাগাতে পেরেছি, আমি আমার দায়িত্বটুকু পালন করেছি, বাকিটুকু আপনাদের হাতে। আজকের মতো এই পর্যন্তই আমাদের হ্যালো 8920 200তম পর্ব থেকে আমরা স্বপ্ন দেখি 2000তম পর্বের এবং সেই দূর পর্যন্ত যাওয়ার জন্য আমাদের শক্তি হয়ে থাকবেন আমাদের হ্যালো 8920 শ্রোতারা। আজকের মতো শুভরাত্রি, অনেক অনেক ভালো থাকুন, আর জি কিবরিয়া, আর জি কিবরিয়ার টিম এবং একই সাথে আমার লাখ লাখ শ্রোতা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।
যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায়, খুঁজে নিয়ে মনির জনগণ কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, যখন আমার গানের
পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি যখন আমাদের গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্য পা থাকি যখন ঘরে ফেরে না সে পাখি যখন ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয়ে শত ডাকা ডাকে খুঁজে নিয়ে মনির জনকোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর যখন আমার ক্লান্ত চরণ যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত ক্ষরণ খুঁজে নিয়ে মনির জনগণ কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে অন্ধের জঙ্গল কি যাবে করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন